सुखम दुखम भवो भवो भयंचा भयमेव च अहिंसा समता तुष्टि तपो दानम यशो यशः बंति भावा भूतानां मत्त एव पृथक विधा महर्षयः सप्तपूर्वे चत्वारो मनवस्तथा मद्भावा मनसा जाता येषां लोक इमाः प्रजा एतां विभूतिं योगं च ममो यो वेत्ति तत्ततः सो विकल्पेन योगेन युज्यते नात्र संशयः अहं सर्वस्य प्रभवो तत्र सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भावो समन्विता मच्चित्ता मद्गत प्राण बुधो यन्तः परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति चोरमन्ति च तेषां सतत युक्तानां भजतां प्रीतिपूर्वकं तदामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते तेषामेवानुकम्पार्थम् अहम् अज्ञादन्तमः नाशयामात्मभावस्तो ज्ञानोदीपेन भास्वता अर्जुन उवाच परं ब्रह्म परं धामो पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्यं देवमजं विभुम् आहुस्त्वां ऋषयः सर्वे देवर्षिर्नारदस्तथा असितो देवलो व्यासः स्वयं चैवो ब्रवीषिमे सर्वमेतादृतं मन्ये यन्मां वदसि केशव नहि ते भगवन् व्यक्तिं स्वयमेवात्मनात्मानं वेत्थु त्वां पुरुषोत्तम भूतभावन भूतेश देवदेवो जगत्पते वक्तुमर्हस्य शेषेण दिव्या ह्यात्मा विभूतयः याभिर्विभूतिभिर्लोकान् नीमांस्तां व्यापतिष्ठसि कथं विद्यामहं योगीं स्त्वां यतास्परिचिन्तयन् केषु केषु च भावेषु चिन्त्योऽसि भगवान् मया विस्तरेणात्मनो योगं विभूतिञ्च जनार्दन भूयः कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मे मृतम् श्रीभगवानुवाच हन्त ते कथयिष्यामि दिव्या ह्यात्मो विभूतयः प्राधान्यतः कुरु श्रेष्ठो नास्त्यन्त्यो विसत्सुमे सर्वभूताशयास्थितो अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च आदित्यानामहं विष्णोर्ज्योतिषां रविरं शुमान् मरीचिर्मरुतामस्मि नक्षत्राणमहं शशि वेदानां समवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना रुद्राणां शङ्करश्चास्मि वित्तेषो यक्षराक्षसां वसूनां पावकाश्चास्मि मेरुः शिखरिणामहं पुरोधासां च मुख्यं मा विद्धि पार्थो बृहस्पतिम् सेनानीनामहं स्कन्धः सर अग्रः महर्षिणां भृगुरहं गिरामस्मेकमक्षरं यज्ञानां जपयोग्यस्मि स्थावराणां हिमालयः अश्वत्थः सर्ववृक्षाणां देवर्षीणां च नारदः गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः उच्चैश्रवसमश्वानां विद्धि मामृतमोद्भवम् ऐरावतं गजेन्द्राणां नराणां च नराधिपम् आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधु व्रजनाश्चास्मि कन्दर्प सर्पनामस्मि वासुकी अनन्तश्चास्मि नागानां वरुणो यजसामहं पितृनामर्यमा चास्मि यमः संयतमामहं प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् मृगाणां च मृगेन्द्रोऽयं वैनेतेयश्च पक्षिणां पवनः पवनतामस्मि रामः शस्त्रभृतामहं चषानां मकरश्चास्मि श्रोतसामस्मि जाह्नवी सर्गानामदिदन्तश्च मध्यञ्चैवामर्जुन अध्यात्मविद्यविद्यानां बाधः प्रबुधतामहम् अक्षराणां करोऽस्मि द्वन्द्वः सामकिश्च च अहमव्यक्षयो काल धाताहं विश्वतो मुखः मृत्युः सर्वहरश्चाहम् उद्भवश्चो भविष्यतां कीर्तिः श्रीर्वाक्च नारीणां स्मृतिर्मेधा धृतिक्षमा बृहत्साम तथा साम्नां गायत्री छन्दसामहं मासानां मार्गशीर्षोऽहं मृत्यूनां कुसुमाकरः द्रुतयं शलयतास्मि तेजस तेजस्विनामहं जायस्मि व्यवसायोऽस्मि सत्त्वं सत्त्ववतामहं वृष्णीनां वासुदेवस्मि पाण्डवानां धनञ्जयः मुनीनामप्यहं व्यासः कविनामुशनः कविः दण्डोदमयतामस्मि नितिरस्मि जिगीषतां मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवतामहम् यच्चापि सर्वभूतानां बीजं तदहम् अर्जुन नो तदस्ति विना यत्स्यान्मया भूतं चराचरं नान्तोऽस्ति नाम विभूतीनां परं तप एष तुद्देशुतः स्पृक्तो विभूतेर्विस्तरो मया यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा तत्तदेवावगच्छत्वं ममो तेजं सुशम्भवम् अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन विष्टव्याहमिदं कृत्स्नम् एकांशेन स्थितो जगत् इति श्रीमहाभारते शतसाहस्रां संहितायां वैयासिक्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे विभूतियोग नाम दशमध्यायः। श्रीमद्भगवद्गीता दशमध्याय। श्री ভগবান কহিলেন আবার বলি যে শুনো পরম বচন তোমার মঙ্গল হেতু কহি বিবরণ আমার প্রভাব যে কেহ নাহি জানে সুরগণ ঋষিগণ কত জনে জনে সকলের আদি আমি দেব ঋষি যত ভাবিয়া চিন্তিয়া তারা কি বুঝিবে কত যে মুরে ও নাদি জানে লোক মহেশ্বর সচ্চিদ আনন্দ শ্রেষ্ঠ জয় জোর মর্ত্যলোকে অসম্মুর যেই ব্যক্তি হয় এই মাত্র জানি তার সর্বপাপ ক্ষয় সুখসার্থ নির্ণয় যোগ্য বুদ্ধি যাহা হয় আত্মা যে অনাত্ম তাহা জ্ঞানের অভিষয় সত্যতম সম ক্ষমা সুখ দুঃখ ভয় অভয়ভ ভাব আর অহিংসা যা হয় সমতাদি তুষ্টি যশ অযশবাদান সকল ভূতের ভাব যাহা কিছু আন আমি তার সৃষ্টিকর্তা পৃথক পৃথক বুদ্ধিমান যেবা হয় বুঝয়ে নিছক মরিচ্যাদি সপ্ত ঋষি চারি সনকাদি চতুর্দশ মনুপূর্ব হিরণ্যগর্ভাদী তাদের ওয়ে প্রজা সব যত লোক আছে আমা হতে জন্ম সব মানুষাদি পাছে আমার স্বরূপ জ্ঞান শক্তি বা বিভূতি সমস্ত ক্রিয়াদি যোগ শ্রেষ্ঠ সে ভূপতি এই সব তত্ত্ব যারা নিশ্চিত জানিল ভক্তি যোগ সাধিবারে যোগ্য সে হইল প্রাকৃতা প্রাকৃত সব আমা হতে হয় বুদ্ধিমান ব্যক্তি জানি আমাকে ভজয় আমার যে ভাব তাহা ভক্তির লক্ষণ পণ্ডিতগণ আমার অনন্য ভক্ত মত চিত্ত মত প্রাণ পরস্পর বুঝে পড়ে আনন্দে মগন আমার সে কথা নিত্য বলিয়া শুনিয়া তোষণ মরণ করে ভক্তিতে মজিয়া সেই নিত্যযুক্ত যারা ভজনে কুশল প্রীতিরসহিত তারা ধরে ভক্তি বল আমি দেই ভক্তিযোগ তাদের অন্তরে আমার পরম ধাম তারা লাভ করে সেই সে অনন্য ভঙ্গ নহে নজ্ঞানী আমি তার হৃদয়েতে জ্ঞান দীপ আনি অন্ধকার তমনাশ করি সে অশনি জ্ঞান দীপ জ্বালাইয়া করি তারে জ্ঞানী অর্জুন কহিলেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম তুমি কৃষ্ণ হও নিত্য এই মোর জ্ঞান শাশ্বত পুরুষ তুমি অজ আদি বিভু অপ্রাকৃত দেহ তব সকলেরও প্রভু দেবর্ষি নারদ আর যত ঋষি আছে অসিত দেবল ব্যাস এই গাহিয়াছে তোমার এই শ্রীমূর্তি অহে ভগবান না জানে দেবতা কিংবা যারা দানবান হেকে সব তোমারে গীতবাণী যত সর্বসত্য নাহি মানি আমি সেবে দশমত তোমার মহিমা তুমি জানো ভালো মতে অনন্ত পারে না গাহিতে অনন্ত জিহ্বতে হে পুরুষোত্তম তুমি জানো তোমার তোমাকে ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎ হতে তোমার বিভূতি যোগ দিব্য সেয় শেষ, যদি কৃপা করি বলো বিস্তারে বিশেষ। যে যে বিভূতি বলে ভুবন চতুর্দশ, ব্যাপিয়া রয়েছ তুমি সর্বত্র সে যশ। কিভাবে করিয়া চিন্তা তোমার মহিমা, হে যোগী তোমাকে জানি তাহা সে কহিবা। কিভাবে বুঝিব আমি তোমার সে বৈভব, কৃপা করি তুমি বলে কহ সে ভাব। হে জনার্দন তোমার যোগ বা বিভূতি, বিস্তার শুনিতে মন হয়েছ সে অতি। পুনঃ পুনঃ বলো যদি তবু তৃপ্ত নয়, অমৃত তোমার কথা মৃতত্ব না ক্ষয়। শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন বলি শুনো বিভূতি আমার, যাহার নাহি কন্ত অনন্ত পার। প্রধানত বলি কিছু শুনো মন দিয়া, পুরুশ্রেষ্ঠ নিজ শ্রেষ্ঠ বুঝ সে শুনিয়া। সর্বভূত আশ্রয় সে আমি গুরাকেশ, আমি আদি আদমি মধ্য আমি সেই শেষ। আদিত্য গণের বিষ্ণু জ্যোতিষেষে সূর্য, মরিচি মরুত গণে শশী তারা আশ্চর্য। বেদ মধ্যে সামবেদ দেবগণে ইন্দ্র, ইন্দ্রিয় গণের মন চেতনার কেন্দ্র। রুদ্রদের মধ্যে শিব যক্ষের কুবের, পাবকেশে বসু মধ্যে পর্বত সময়ের। পুরোহিত গণ মধ্যে ওই বৃহস্পতি, সেনানীর মধ্যে স্কন্ধ সাগর জ্বলেতি। মহর্ষিগণের মধ্যে ভৃগু আমি হই, ওমকার প্রণব আমি একাক্ষর সেই। যজ্ঞ যত হয় তার মধ্যে আমি যোগ, অচলেতে হিমালয় স্থাবর শেষব। সর্ববৃক্ষ মধ্যে হই অশ্বত বিশাল, দেবর্ষির মধ্যে নাম নারদ আমার। সুন্দর্বের চিত্ররথ সিদ্ধের কপিল, মুনিগণের মধ্যে শেষর জটিল। অশ্বদের মধ্যে হই উচ্চৈশ্রবা নাম, সমুদ্র মন্থনে সে হয় মোর ধাম। গজেন্দ্র গণের মধ্যে ঐরাবত হই, সম্রাট গণের মধ্যে মনুষ্যেতে সে। অস্ত্রের মধ্যে তো বজ্র ধেনু কাম ধেনু, উৎপত্তির কন্দর্প হই কামতনু। সর্পগণের মধ্যেতে আমি সেবা সুখী, অনন্ত সেনা গগণে বরুণ যাদুষী। পিতৃদেব মধ্যে আমি হই সে অর্জমা, যমরাজ আমি সেই মধ্যে তো সংযমা। দৈত্যদের প্রহ্লাদ সে ভক্তির পিপাসী, বসীদের মধ্যে আমি কাল মহাবসী। মৃগদের মধ্যে সিংহ আমি হয়ে থাকি, পক্ষীদের মধ্যে আমি গরুর সে পক্ষী। দেববান মধ্যে আমি হই সে পবন, শস্ত্রদারী মধ্যে সে আমি পরশুরাম। জলচর মধ্যে আমি হয়েছি মকর, জাহ্নবী আমার নাম মধ্যে নদীবর। যত সৃষ্ট বস্তু তার আদি মধ্য অন্ত, হে অর্জুন দেখ মোর ঐশ্বর্য অনন্ত। যত বিদ্যা হয় তার মধ্যে আত্মজ্ঞান, আমি সে সিদ্ধান্ত মধ্যে যতবাদী গণ। অক্ষরের মধ্যে আমি অকার সে হই, সমাসেরও দ্বন্দ্ব আমি কিন্তু দ্বন্দ্ব নই। ষষ্ঠাগণে আমি ব্রহ্ম ধ্বংসে মহাকাল, রুদ্র নাম ধরি আমি সংহারী বিশাল। হরণের মধ্যে আমি মৃত্যু সর্বহর, ভবিষ্য যে হয় আমি উদ্ভব আকর। নারীদের মধ্যে আমি শ্রীবাণীর স্মৃতি, কীর্তি মেধা ক্ষমা মূর্তি অথবা সে ধৃতি। সামবেদ মধ্যে আমি বৃহৎ সে সাম, ছন্দ যত তার মধ্যে গায়ত্রী সে নাম। মাসগণে আমি হই সেই অগ্রহায়ণ, বসন্ত নাম মোর মধ্যে ঋতুগণ। বঞ্চনার মধ্যে আমি হই দ্রুত ক্রীড়া, তেজস্বীগণের মধ্যে আমি তেজবীরা। উদ্যমের মধ্যে হই আমি সে বিজয়, তার মধ্যে শ্রেষ্ঠ আমি হই ব্যবসায়। বলবান মধ্যে আমি হয়ে থাকি বল, আমার বিভূতি এই পুজহ সকল। বৃষ্ণীদের মধ্যে আমি বাসুদেব হই, পাণ্ডবের মধ্যে আমি জান ধনঞ্জয়। মুনিদের মধ্যে বাস করি শুক্রাচার্য, সকলের মধ্যে আমি শ্রেষ্ঠ সেই আর্য। শাসন কর্তার সেই আমি হই দণ্ড, ন্যায় দিশ গণ মধ্যে আমি সেই ন্যায্য। গুপ্ত সে বিষয় হয় তার মধ্যে মৌন, জ্ঞানীদের আমি জ্ঞান আর সব গৌণ। সর্বভূত প্রবাহ বীজ আমি সে অর্জুন, আমি বিনা চরাচর সকল গুণ। আমার বিভূতি দিব্য নাহি তার অন্ত, সংক্ষেপে বলিনু সব শুন হে তপন্ত। যেখানে বিভূতি সত্তা ঐশ্বর্যাদি বল, সেসব আমার কৃপা জানিবে সকল। আমার তেজাংশ দ্বারা সম্ভব, সেখানে আমার সত্তা পর অনুভব। অধিক কি বলি অর্জুন, সংক্ষেপে শুনো, আমি সে প্রবিষ্ট হই সর্বশক্তি গুণ, জগতে সর্বত্র আমি থাকি, আমার কাংশে সত্যগত জড়মায়া তাই সে প্রকাশে। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীগীতার বিভূতিযোগ নামক দশম অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ ভগবদ গীতার দশম অধ্যায়ে পাঠ করলাম। দশম অধ্যায়ে বলা হচ্ছে বিভূতি যোগ। তো সপ্তম এবং সপ্তম অষ্টম নবম অধ্যায়ে ভগবান বলছে তিনি গুহ্যতর, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে তিনি গুহ্য জ্ঞান প্রদান করেছেন। সপ্তম এবং অষ্টম অধ্যায়ে ভগবান বলছেন তিনি গুহ্যতর জ্ঞান প্রদান করেছেন, নবম অধ্যায়ে তিনি বলছেন তিনি গুহ্যতম জ্ঞান প্রদান করেছেন, অর্থাৎ সবথেকে গোপনীয় জ্ঞান তিনি প্রদান করেছেন দশম অধ্যায়ে। এখন দশম অধ্যায়ে বা নবম অধ্যায়ে পুরো সপ্তম অষ্টম নবম অধ্যায়ে তিনি ভজনীয় পরমেশ্বরের তত্ত্ব, অর্থাৎ যে পরমেশ্বর ভগবান তার তত্ত্ব বর্ণনা করেছেন এবং তার বিভূতি নিরূপণ করেছেন। কোথায় ভগবান তার বিভূতি বর্ণনা করেছিলেন মনে আছে? কোথাও ভগবান তার বিভূতি বর্ণনা করেছেন কোন শ্লোক মনে আছে? এর আগে, এই দশম অধ্যায়ের আগে কোথায় বিভূতি বর্ণনা করেছেন ভগবান? রসহ মপসু কন্তেয়া প্রভাসমি সসে সূর্যয়ঃ প্রণব সর্ববেদেষু। আমি জলের রস, সূর্যের প্রভা সপ্তম অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন। এই সমস্ত বর্ণনা করার পর তারপরে আবার তিনি গত অধ্যায়ে বলেছিলেন অধিযোগ্য মাত্র চারটা শ্লোকে বলেছিলেন যে আমি সমস্ত যজ্ঞ যজ্ঞের ভক্তা, এই সমস্ত কিছু বর্ণনা করেছিলেন। এখন আবার দশম অধ্যায়ে এটা আবার তিনি অব্যাহত রাখছেন বা এই জিনিসটা আরও তিনি গভীরভাবে আরও বিস্তৃত করে তিনি সেই বিষয়টা বর্ণনা করছেন। প্রথম শ্লোকটা অনুবাদটা পড়ুন দশম অধ্যায়ের। এটা কি ধরনের কথা? সপ্তম অধ্যায়ে ভগবান বললেন হে অর্জুন, আমি তোকে বিজ্ঞান যোগ প্রদান করছি, অত্যন্ত গোপনীয় বিজ্ঞান যোগ, খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শ্রবণ করো, তৎসীর্ণ হোক। নবম অধ্যায়ে ভগবান বললেন আমি তোমাকে রাজবিদ্যা রাজগুহ্য যোগ বলেছি। এখন যেটা বলছি সব থেকে গুরুত্বপূর্ণ, এর থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই, সব থেকে গোপন গুহ্যতম, এটা গভীরভাবে শ্রবণ করো, মনোযোগ সহকারে শ্রবণ করো। এখন ভগবান বলছেন আমি এতক্ষণ যা বলেছি তার থেকে আরো উৎকৃষ্ট তত্ত্ব বলছি। আর বলা হচ্ছে নবম অধ্যায় সত্যি গোপনীয়, তাহলে দশম অধ্যায়টা কিভাবে সব থেকে আরো বেশি উৎকৃষ্ট হতে পারে? কার কি মন্তব্য হতে পারে, কে কি মনে করেন ভগবান কি বলতে যাচ্ছেন এখানে? আসলে আগ্রহ বাড়ানোর জন্য, এর থেকে আরো বেশি, এর থেকে আগ্রহ বাড়ানোর জন্য। তাহলে এটা এটা কি সত্যিকার অর্থে এরকম না, নাকি শুধু আগ্রহ বাড়ানোর জন্য বলছেন? সত্যিকার অর্থে এটা অতটা গুরুত্বপূর্ণ গোপনীয় না, শুধু আগ্রহ বাড়ানোর জন্য বলছেন কি? আদর করে বলছি ঠিক আছে। তো নবম অধ্যায়ে রাজগুহ্য যোগ, হ্যাঁ তাহলে এটা কিভাবে নবম অধ্যায় থেকে উৎকৃষ্ট হলো? এখানে বলছেন আমি এর থেকে উৎকৃষ্ট বলছি। এখন ভগবান সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, বলছেন এতক্ষণ আমি যা বলেছি তোমাকে তার থেকে উৎকৃষ্ট। শ্রবণ করতে হবে ঠিক আছে, কিন্তু নবম অধ্যায়ে যা বলছে এর থেকে উৎকৃষ্ট তত্ত্ব দশম অধ্যায়ে? সেটা ঠিক আছে, খুব ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে প্রশ্নটা হচ্ছে এটা যে নবম অধ্যায়ে যে ভগবান ভক্তি যোগের কথা রাজবিদ্যা রাজযোগ যোগ বলছেন কিভাবে ভগবানকে লাভ করা যায় সমস্ত কিছু বলছেন, এর থেকেও কি দশম অধ্যায়ের বিভূতিগুলি উৎকৃষ্ট কিনা? মূল ব্যাপারটা হচ্ছে এখানে বলছেন ভগবান যে আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলেছে। পূর্বে কি বলেছেন ভগবান? সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, দশম, নবম অধ্যায় দেখলাম গুহ্যতম জ্ঞান বর্ণনা করেছেন ভগবান। তো আসলে এখানে এই অধ্যায়ে কি বলতে যাচ্ছেন ভগবান? এই অধ্যায়ে মূলত তিনি বিভূতির কথা বলছেন। তো আগে যে নবম অধ্যায়ে বা সপ্তম অধ্যায়ে তিনি বিভূতির কথা বলেছিলেন, আমি হচ্ছি জলের রস বা সূর্যের প্রভা, এখানেও বিভূতির কথা বলছেন। তো সেই দিক দৃষ্টিকোণ থেকে আগে যে বিভূতির কথা অল্প একটু বলেছিলেন, এখন সেই বিভূতিটাকে আরো বিস্তৃত করছেন, আরো উৎকৃষ্টভাবে বিস্তৃত করে সে উৎকৃষ্ট বলছেন, সেই দিক থেকে এটা উৎকৃষ্ট বলছেন। এখানে নবম অধ্যায়ে অল্প কয়েকটা চারটা শ্লোকে তিনি বিভূতির কথা বলেছেন, সেই দৃষ্টিকোণ থেকে উৎকৃষ্ট। আবার দেখতে গেলে এই অধ্যায়ে ভগবান চতুশ্লোকী ভগবদ্গীতা বলছেন, যেমন চতুশ্লোকী ভাগবত বলেছিলেন, কে কাকে বলেছেন চতুশ্লোকী ভাগবতম? মৈত্রেয় বিদুরকে, ভগবান ব্রহ্মাকে বলেছে চতুশ্লোকী ভাগবতম। অর্থাৎ পুরো ভাগবতমের 18,000 শ্লোকের সারমর্ম চারটা শ্লোকের মধ্যে দেয়া আছে, চতুশ্লোকী ভাগবত দ্বিতীয় স্কন্ধে আছে, সেটা দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায়ে, অহমেবা সময় বাগ্রে নান্দিয়া দিয়া সদ সৎ করম। তো এই অধ্যায়ে ভগবান চতুশ্লোকী চারটা শ্লোক বর্ণনা করছে, যার মধ্যে দেখতে হবে অর্থাৎ পুরো ভগবদ্গীতার সারমর্ম চারটা শ্লোকের মধ্যে বর্ণনা করছেন, 8, 9, 10, 11 এই চারটা শ্লোকের মধ্যে ভগবান বর্ণনা করছেন চতুশ্লোকী ভগবদ্গীতা, সেটা আছে। তার মধ্যে এটা একটা আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখেছিলাম সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব, সম্বন্ধ তত্ত্ব অভিধেয় তত্ত্ব প্রয়োজন তত্ত্ব। তো আমরা বলতে পারি আগে 7-8 অধ্যায়ে ভগবান তার সম্বন্ধে বলছেন কীভাবে লাভ করা যায়, তার ভগবত তত্ত্ব জ্ঞান বর্ণনা করেছেন। নবম অধ্যায়ে ভগবান মূলত বলতে পারি আমরা অভিধেয় ভক্তিযোগ সম্বন্ধে বর্ণনা করেন, ভক্তিযোগ হচ্ছে অভিধেয় তত্ত্ব, কিভাবে ভগবানের ভক্তি করতে হয়, মনে মনে হো মদ ভক্ত সরতম কীর্তয়ন্তম, ভগবানের ভক্তি কিভাবে করতে, অভিধেয় তত্ত্ব। সপ্তম অধ্যায়ে আমরা অষ্টম অধ্যায় বলতে পারি সম্বন্ধ সেই দিক থেকে, কারণ সেখানে সেই জ্ঞানের কথা বর্ণনা করেছে, ভগবত তত্ত্ব জ্ঞান বর্ণনা করেছেন। নবম অধ্যায়ে কিভাবে ভগবানের ভক্তি করতে সেটা বলতে পারি। আর দশম অধ্যায়ে বিভূতি যুগটা আমরা কেন এরকম বলতে পারি, কারণ সেটা চতুশ্লোকী ভাগবতম সেটা বর্ণনা করছেন যে প্রয়োজন তত্ত্বটা কিরকম। প্রয়োজন তত্ত্বটা হচ্ছে যথা মহান্তি ভূতানি ভূতে সুচাষ চেষ্টু, আমরা জানি প্রয়োজন মানে কি, আমাদের প্রয়োজন মানে কি, কৃষ্ণ প্রয়োজন মানে হচ্ছে লক্ষ্য, আমাদের লক্ষ্য কি, কি পাবো আমরা, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা আমাদের জীবনের লক্ষ্য প্রয়োজন। তো প্রয়োজন মানে বলতে কৃষ্ণ প্রেম লাভ করা, মাধুর্য রস বা ভগবানের প্রতি, এটা এরকম একটা কিছু বলার কথা না। কিন্তু ভগবান কি বলছেন ব্রহ্মার কাছে, যথা মহান্তি ভূতানি ভূতে সুচাষ প্রচেষ্টু, যে আমি সমস্ত কিছুর মধ্যে প্রবিষ্টানি অপ্রবিষ্টানি, আমি এই জগতের সমস্ত মহাভূতগুলোর মধ্যে পঞ্চমহাভূত আছে না, ভূমি জল বায়ু অগ্নি আকাশ, এগুলির মধ্যে প্রবিষ্ট হই আবার এগুলি আমার মধ্যে প্রবিষ্ট হয়, এটা হচ্ছে এই শ্লোকটা বলছেন ভগবান। বলা হচ্ছে এটা প্রয়োজন, প্রয়োজন তত্ত্ব। এটা কিভাবে প্রয়োজন হতে পারে, আমি এই বস্তুর মধ্যে প্রবিষ্ট হই আবার তারা আমার মধ্যে প্রবিষ্ট হয়, এটা কিভাবে প্রয়োজন হতে পারে? প্রয়োজন মানে যদি আমরা কৃষ্ণ প্রেম লাভ করা, ভগবানের প্রতি অন্তরঙ্গ মহাভাব লাভ করা, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী সেরকম, যে জয়োজ্জ্বল উজ্জ্বল রস সর্বরস সার, সেরকম একটা কিছু বলবেন প্রয়োজন তত্ত্ব মানে। কিন্তু এখানে বলছেন প্রয়োজন মানে কি, আমি সমস্ত বস্তুতে প্রবেশ করি, সমস্ত বস্তু আমাদের প্রবেশ করে, কিভাবে প্রয়োজন হলো এটা, এটা কিভাবে প্রয়োজন হলো, যে সেটা মহাপ্রভু স্বরূপ দামোদরের, না এটা রামানন্দ রায়ের কাছে বর্ণনা করছিলেন যখন রামানন্দ রায়ের সংবাদ হচ্ছে, সম্বন্ধের কথা বললেন, ভগবানকে জানা, জীব প্রকৃতি ঈশ্বর সম্বন্ধে জানা, তারপর অভিধেয় সম্বন্ধে বললেন, ভগবত ভক্তির পন্থা সম্বন্ধে বললেন, তারপরে প্রয়োজন বনে কি বললেন, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় নিজ ইষ্ট দেব স্ফূর্তি, সব সর্বত্র ভগবানকে দর্শন করে, একে একেই বলা হচ্ছে প্রয়োজন তত্ত্ব। কিভাবে প্রয়োজন তত্ত্ব, না যিনি প্রেম, এটা হচ্ছে প্রেমের প্রকাশ, এটা হচ্ছে প্রেমের প্রকাশ, অর্থাৎ যেমন মা তার সন্তানকে প্রেম করেন তো তখন তিনি সর্বত্র সর্বত্র তার সন্তান সম্বন্ধে সবকিছু দর্শন করতে পারেন, সর্বত্র তিনি যাই যাই দর্শন করেন তা তিনি বুঝতে পারেন যে এটা হচ্ছে আমার সন্তানের সাথে যুক্ত। সন্তানের যখন খেলনা দৌড় দেখেন, যখন সাইকেল দেখতে পান, মনে হয় এটা আমার সন্তানের সাইকেল, আমার ছেলের সাইকেল, আমার ছেলেকে মনে করুন। প্রভুপাদ এরকম বলছেন, প্রভুপাদকে জিজ্ঞেস করছে, প্রভুপাদ আমরা কীভাবে সবসময় কৃষ্ণ ভাবার নামে থাকতে পারি, প্রভুপাদ চশমা দেখিয়ে বলছেন, চশমা দেখে তোমার কী মনে হয়, এটা আপনার চশমা। তো একইভাবে জগৎ দেখে আমরা মনে করা হচ্ছে এটা হচ্ছে ভগবানের সৃষ্ট, ভগবানের সৃষ্টি, এটা হচ্ছে প্রেমের প্রকাশ, এটা হচ্ছে প্রেম। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় নিজ ইষ্ট দেবে স্ফূর্তি, ইষ্ট দেবে স্ফূর্তি, সর্বত্র ভগবানকে দর্শন করতে পারেন। সর্বত্র ভগবানকে দর্শন করতে, এই হচ্ছে প্রেম, এই হচ্ছে প্রেম। তো সে কথা আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখতে পাই, বিভূতি যুগে ভগবান বর্ণনা করছেন, এই যে বিভূতির মাধ্যমে সর্বত্র ভগবান যে আছেন সবকিছুর মধ্যে ভগবানের প্রকাশে, বিভূতি দর্শন করার মাধ্যমে আমরা ভগবানের প্রতি আমাদের প্রেম প্রকাশ করতে পারি, যে ভগবান আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি সবকিছুর মধ্যে এই জগতের মধ্যে। এই এই কথাগুলি ভগবান এই দশম অধ্যায়ে বর্ণনা করছেন, দশম অধ্যায়ে বর্ণনা করছেন। তো অধ্যায় এক থেকে সাত পর্যন্ত, না অধ্যায়ের এক থেকে সাত পর্যন্ত শ্লোকে বর্ণনা করছেন যে কৃষ্ণকে জানা বা কৃষ্ণকে অনুধাবন করা, কৃষ্ণকে উপলব্ধি করা, কৃষ্ণকে জানা, এটা তিনি হচ্ছেন সবকিছুর, ভগবান হচ্ছেন সবকিছুর উৎস, এবং তাকে লাভ করবা, তাকে জানা, কৃষ্ণতত্ত্ব লাভ জানা। তারপরে আট থেকে এগারো গীতার সারমর্ম দিচ্ছেন, চতুশ্লোকী ভগবদ গীতা, চতুশ্লোকী ভগবদ গীতা। তারপর বারো থেকে আঠারো পর্যন্ত অর্জুন বর্ণনা করছেন, হে কৃষ্ণ আমি আপনাকে প্রামাণিক তত্ত্ব বলে স্বীকার করি, আপনি যা বলছেন তা আমি সত্য বলে স্বীকার করি। এগারো থেকে বারো থেকে আঠারো, এবং তিনি তাকে আরো বেশি, তার কাছ থেকে আরো বেশি শ্রবণ করার জন্য অনুরোধ করছেন যে আপনি কৃপা করে আপনার বিভূতি সম্বন্ধে আরো কিছু বলুন, আমাকে আপনার যে বিভূতি আরো বর্ণনা করুন, এটা তিনি অনুরোধ করছেন কৃষ্ণ অর্জুনের কাছে। তারপর ১৯ থেকে ৪২ নম্বর শ্লোক পর্যন্ত ভগবান তার বিভূতি সম্বন্ধে বর্ণনা করছেন, ১৯ থেকে ৪২ পুরো বাকি অধ্যায় বিভূতি। তো এই নবম অধ্যায়ের শেষের দিকে ভগবান বর্ণনা করেছিলেন যে কিভাবে মদ মনমনা হো, মদভক্ত আমার ভক্ত হো, আমার ভক্ত হতে হবে। এখন ভগবানের প্রতি আরো ভক্তি বাড়ানো বাড়ানোর জন্য, আরো ভক্তি বাড়ানোর জন্য ভগবান করলেন কি, তার বিভূতি সম্বন্ধে বর্ণনা করবেন এই অধ্যায়ে, অপুলেন্স বিভূতি সম্বন্ধে বর্ণনা করবেন। ঠিক যেরকম বলতে পারি আমরা, মনে করুন তো কিভাবে কারো বিভূতি জানার ফলে আমাদের তার প্রতি ভক্তি আকর্ষণ বৃদ্ধি পায়, কিভাবে বৃদ্ধি পেতে পারে, না মনে করুন আপনার কোনো বন্ধু আছে, আমরা উদাহরণ দিচ্ছিলাম ওই দিন, মনে করুন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এখানে বসে আছে, আমরা তাকে চিনি না, কিন্তু তার যখন সম্বন্ধে জানবো আমরা তখন তাকে আমরা সম্মান করব। মনে করুন আপনার কোনো বন্ধু আছে, হয়তো তাকে জানেন আপনি, দেখা হয়েছে মন্দিরে প্রতিদিন আসে যায় আপনি জানেন, বা একজন লোক আসে এরকম প্রচার করতে গেছেন, জাস্ট আপনি তার সম্বন্ধে ততটুকু জানেন, কিন্তু তার সম্বন্ধে আপনার হাই হ্যালো কথা বলছেন, মুখে চাওয়াচাওয়ি হচ্ছে, তারপর ধীরে ধীরে কথা হচ্ছে, ভালো বন্ধুত্ব হয়েছে তার সাথে, কথা বলছেন, হঠাৎ একদিন জানতে পারলেন, অনেকদিন জানতে পারলেন যে এই ব্যক্তি তিনি একজন খুব ধনী একজন ব্যক্তি, বা এই ব্যক্তি তিনি বিশেষ একজন গুণবান ব্যক্তি, তিনি বিশেষ কাজ করেন, তিনি একজন বিজ্ঞানী, বা তিনি একজন এরকম বিশেষ একজন ব্যক্তি, তখন আপনার কী হবে, তার প্রতি না অনুরাগটা আরো বৃদ্ধি পাবে, ঠিক কিনা?
যে না আমার এই বন্ধু সে এত মহান ব্যক্তি আমি জানতাম না, জানতাম না।
একবার হিসুনে একজন মহারাজ বলছিলেন
যে একবার তার প্রচার করছে আমেরিকায়, তারা প্রচার করতেন সেখানে প্রথম দিককার সময়, তো একটা ছেলে সেখানে আসতো, মতো দেখতে একটা ছেলে সেখানে আসতো, কথা সানডে প্রোগ্রামে আসতো, কথা শুনতো, ঠিক আছে একটা ছেলে এসছে দেখতে একটু কীরকম, ঠিক আছে আসছে, হিপি হিপি মনে হতো, এসছে বসছে প্রোগ্রাম অ্যাটেন্ড করছে, আসতে যাচ্ছে, মনোযোগ দিয়ে সব শ্রবণ করতো, প্রশ্ন জিজ্ঞাসা করতো, তো ভক্তরাও তাকে স্নেহ করতেন, এসছে ভালো কথা, প্রসাদ দিতেন, প্রসাদ পেতেন। তো একদিন তো মন্দিরে হচ্ছে কি, মন্দিরে সেখানে উইন্ডশিল্ড বা এরকম ইয়ে লাগাবেন, জানলা কনস্ট্রাকশন করা হবে, কিন্তু তাদের কাছে অর্থ নেই, টাকা নেই, তো কথা কথা হচ্ছে এরকম, সেই ভক্ত দুজনে কথা বলছেন, তো তখন সেই নতুন ছেলেটা সেখানে এসছে, তো সে দেখছে তো এই ভক্তরা কিছুটা দুশ্চিন্তায় আছে, কথা বলছে গুরুত্ব, তো বলছে কী হয়েছে, যে না না আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা আলোচনা করছি কিছুটা মন্দিরের সংক্রান্ত, না না আমাকে বলুন কী হয়েছে, কোনো সমস্যা, কোনো সমস্যা হয়েছে, বলুন, না না কিছুটা তেমন কিছু না, অল্প একটু আমাকে বলুন, তখন বলে ঠিক আছে যেহেতু উৎসাহ দেখাচ্ছে বলি একে, বললেন যে আমাদের এখানে মন্দিরে কনস্ট্রাকশন করতে হবে জরুরিভাবে, কিছুটা ইয়ে করতে হবে, কিন্তু আমাদের এখন অর্থ আর্থিকভাবে সংকট মন্দিরে দেখা দিচ্ছে, এই এই জিনিসগুলো করতে হবে, চিন্তা করছি কীভাবে এটা সমস্যা করবে, ঠিক আছে তোমার সমস্যা নাই তুমি চিন্তা করো না, আমরা ঠিক ভগবান সব ঠিক করে দেবে, অর্থাৎ ভক্তরা ওই ছেলেকে বলছেন তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হবে ভগবান ঠিক করে দেবেন, ঠিক আছে। পরের দিন হঠাৎ দেখলেন মন্দিরে কনস্ট্রাকশনের লোকেরা চলে এসছে, এসে তারা সব কিছু কনস্ট্রাকশন করা শুরু করে দিয়েছে, ভক্তরা বলছে তোমরা করছো কি, কারা আপনারা, আপনারা কী করছেন এখানে, বলছে না আমরা কনস্ট্রাকশন, আমরা অর্ডার পেয়েছি কনস্ট্রাকশন করবো, কে অর্ডার দিয়েছে তোমাদেরকে, কে অর্ডার দিয়েছে তোমাদেরকে, আমরা কোনো অর্ডার দিই, আমরা টাকা পয়সা নেই আমাদের কাছে, আমরা টাকা পয়সা দিতে পারবো না, বলে না না আমরা অর্ডার পেয়ে, এই দেখুন বিল অর্ডার পেয়ে গেছি, কে অর্ডার দিয়েছে, আলফ্রেড ফোর্ড, আলফ্রেড ফোর্ড অর্ডার দিয়েছে, বলছে আলফ্রেড ফোর্ড আমাদের মন্দিরের জন্য কেন অর্ডার দেবে, কি ব্যাপার, ভক্তরা কিছু চিন্তা করে পাচ্ছে না কে হতে পারে আলফ্রেড ফোর্ড, হঠাৎ চিন্তা করলো এই যে ছেলেটা এসেছিল গতকালকে, এ কি আলফ্রেড ফোর্ড, আমাদের উৎসাহ নিয়ে জিজ্ঞেস করছিল, পরের দিন যখন ছেলেটা এসছে তখন জিজ্ঞেস করছেন তোমার নামটা কি, তোমার নাম তো জিজ্ঞেস করিনি আমরা আজ পর্যন্ত, তোমার নাম কি, তুমি কে, বলছে আমি হচ্ছে আলফ্রেড ফোর্ড, আলফ্রেড ফোর্ড, তো তখন তিনি বলছিলেন আলফ্রেড আমাদের অম্বরীশ প্রভু, তিনি বলছিলেন যে আমি এমন কিছু নেই যা ছিল না আমার জীবনে, সব সুখ সব হয়েছে, টাকা পয়সা ধন সম্পদ ছিল, বলা হচ্ছে ওনারা এমন যে ওনারা তো সব থেকে ধনী এরিয়ায় থাকতেন আমেরিকায়, আলফ্রেড ফোর্ড মানে সব থেকে তারা একজন অন্যতম একজন শিল্পপতির মধ্যে, তার দাদা হেনরি ফোর্ড ছিলেন সেই গাড়ি কোম্পানির মালিক, তো তারা তাদের বন্ধু বান্ধবও সেরকম ছিল, সব ধনী ধনী ব্যক্তি, তো তিনি বলতেন তাদের এরকম ছিল, তো তাদের বাবা মা করতেন কি, দু তিন মাসের জন্য তারা বেরিয়ে যেতেন ওয়ার্ল্ড ট্যুরে, বিশ্ব ভ্রমণে বেরিয়ে যেতেন, তার বিভিন্ন সারা বিশ্বে তার ব্যবসা ছিল তো ছড়িয়ে ছিল, তার ঘুরতে বেরিয়ে যেতেন, আর ছেলেমেয়েরা থাকতো সেখানে যেহেতু তার পড়াশোনা আছে তারা থাকতো এখানে, আর যখন বাবা মা বেরিয়ে যেতেন তো ছেলেমেয়েরা করতো তাদের বন্ধু বান্ধবকে ডেকে বাড়িতে একদম পার্টি করে তছন যা ইচ্ছা ভাঙো, ভাঙা চুরো যা ইচ্ছা করো, মানে বাড়িতে একদম লঙ্কাকাণ্ড করে ফেলতো, একদম অবস্থা খারাপ, তারপর এখন দু মাস হয়ে গেছে বাবা আবার ফিরে আসবেন করবে কি, তখন কী করতো আবার ইয়েকে ডাকো, কনস্ট্রাক্টরকে ডাকো, কন্ট্রাক্টরকে ডাকো, আবার বাবা মা আসার আগে নতুন করে বাড়িটা সাজাতো, তার বাবা মা আসলে বলতো তোমাদের জন্য সারপ্রাইজ দিয়েছি আমি, এটা নতুন ডিজাইন করেছি বাড়ি, পুরনো এটা আগের ডিজাইনটা পুরনো হয়ে গেলে তুমি ডিজাইন করেছি, তো বলছি না এরকম আমাদের কাছে এমনভাবে টাকা ছিল, বলতে টাকা একদম জলের মতো, আমরা জলের মতো কাগজের মতো মনে হতো টাকা, টাকা পয়সা এরকম, এরকম টাকা পয়সা মনে হতো, এরকম টাকা পয়সা তারা খরচ করতো, তো বলছে এতে কিছু থাকার পরে আমার জীবনে সুখ ছিল না, শান্তি ছিল না, আলফ্রেড ফোর্ড তিনি যাচ্ছিলেন আত্মহত্যা করার জন্য, তিনি আত্মহত্যা করার জন্য যাচ্ছিলেন, গাড়ি চালিয়ে আত্মহত্যা করবেন অম্বরীশ প্রভু, তারপর হঠাৎ তিনি দেখলেন এখানে একটা সাইনবোর্ড বিলবোর্ড লেখা আছে, একটা সাইন ব্যানার পোস্টারে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর সুখী হন, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, হরে কৃষ্ণ মন্দিরের ঠিকানা দেওয়া আছে, তিনি ভাবলেন অনেক কিছু তো করেছে জীবনে এটা একটু ট্রাই করে দেখি, তখন তিনি এই মন্দিরের ঠিকানা নিয়ে এলেন, মন্দিরের ঠিকানা নিয়ে এলেন, এসে তিনি মন্দিরে যোগদান করলেন, এইভাবে কথা বলছিলাম কেন যে মনে করে হঠাৎ করে জানতে পারলেন যে আপনার কোনো বন্ধু যাকে আপনি জানেন সে বড় একজন ব্যক্তি, বড়সড় একজন ব্যক্তি, তখন তার প্রতি কিভাবে আমাদের আকর্ষণ বৃদ্ধি হবে, তার প্রতি আমাদের আরো স্নেহ বৃদ্ধি হবে। একইভাবে অর্জুন আর কৃষ্ণ তার হচ্ছেন এখানে দুটা জিনিস, দুটা ব্যাপার, দুটা দিক। একটা হচ্ছে আমি কোনো একজন ব্যক্তির প্রতি স্বভাবত আকৃষ্ট হচ্ছি, তাকে আমি পছন্দ করি, হঠাৎ জানতে পারলাম তিনি হচ্ছেন বড় একজন ব্যক্তি, তখন কি হলো তার প্রতি আমার অনুরাগটা বৃদ্ধি পেল। তো এখানে কোনটা বেশি প্রাধান্য, তার প্রতি আমার স্বাভাবিক স্নেহটা প্রাধান্য নাকি তার মহিমা জ্ঞান জানার পরে যে স্নেহটা প্রাধান্য, কোনটা প্রাধান্য বেশি হবে? যদি মহিমা না না জানা তার প্রতি তার স্নেহ থাকতো না আবার, হ্যাঁ গারো না হোক কিন্তু মহিমা না জানলে স্নেহ থাকতো না আবার, থাকতো, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আগে সেই ব্যক্তির মহিমা জানলাম তারপরে তার প্রতি আকৃষ্ট হলাম যে না ভালো লোক, বড় লোক, বা সে অনেক মহান গুণবান ব্যক্তি, তার সাথে যাই, তার সাথে সম্পর্ক করি, দুটো জিনিস। তো হ্যাঁ এটাই আমি বলার চেষ্টা করছি, মা যশোদার তার কৃষ্ণের প্রতি অনুরাগ স্বাভাবিক ছিল, তার মহিমা না জেনেই ছিল, মহিমা জানতেন না তিনি, পরে যখন জানলেন কৃষ্ণ হচ্ছেন ভগবান, কৃষ্ণ ভগবান, ঠিক আছে, তারপরে ঠিক আছে তাহাতে কি হয়েছে আমার ছেলে। আর দেবকী জানতেন কি কৃষ্ণ হচ্ছেন ভগবান, সেই ভগবান আমার ছেলে হয়ে এসছেন। মূল কথা হচ্ছে এটাই, কারো যখন মহিমা জানি আমরা তখন তার প্রতি আমাদের অনুরাগ বর্ধিত হয়। এইভাবে মূলত যখন আমরা ভগবান সম্বন্ধে জানি, ভগবানের স্বরূপ, ভগবানের তার গুণ বৈশিষ্ট্য, তার রূপ গুণ লীলা পরিকর নাম ধাম এসব যখন জানি, তখন তখন তার প্রতি আমাদের আকর্ষণ, তার প্রতি ভক্তি আরও বৃদ্ধি হয়। এই জন্য বলা হচ্ছে ভগবানের কথা শ্রবণের ফলে ভগবানের প্রতি আমাদের অনুরাগ বৃদ্ধি পায়। হরি কথা শ্রবণ, ভগবানের এই শাস্ত্রগুলি অধ্যয়ন করা, ভগবান সম্বন্ধে জানা, তার ফলে ভগবানের প্রতি আমাদের অনুরাগ বৃদ্ধি পায়। তো এইভাবে ভগবান তিনি বলছেন অর্জুনের, অর্জুনকে কেন এই কথা বলছেন, যেন তার প্রতি অর্জুনের অনুরাগটা বৃদ্ধি পায়, যেন সেজন্য তিনি তার বিভূতির কথা এই অধ্যায়ে বর্ণনা করতে যাচ্ছেন। এই হচ্ছে এই অধ্যায়ে মূলত এই বিষয়বস্তুগুলি বর্ণনা করা হবে। ভগবত দর্শনের উদ্দেশ্যে তার বিস্তার করা হয়েছে, ভগবত বিভূতি, বিভূতিগুলি। শ্রী ভগবানের শক্তি ও বিভূতি হচ্ছে অনন্ত, ভগবান বিভূতি ও শক্তি হচ্ছে অনন্ত, অনন্ত বিশ্ব তার অনন্ত বিভূতির আংশিক প্রকাশ মাত্র, অনন্ত বিভূতি তার অনন্ত বিশ্ব তার অনন্ত বিভূতির আংশিক প্রকাশ। এবং এই যে বিভূতি জ্ঞান, তার বিভূতি সম্বন্ধে যে জ্ঞান লাভ করা, তা হতে সকলের জ্ঞান হতে জগতের সকল বস্তুতে ভগবত সম্বন্ধ, অর্থাৎ যখন আমরা ভগবান বিভূতি জানতে পারবো তখন এই জগতের প্রত্যেকটা বস্তুর সাথে আমরা ভগবানকে যুক্ত করতে পারবো, ভগবানকে সম্বন্ধিত বলে দর্শন করতে পারবো, অর্থাৎ সকল বস্তুর একমাত্র কারণরূপে ভগবানকে আমরা দর্শন করতে পারবো, এটা হচ্ছে উপলব্ধি করতে পারবো আমরা তখন। এর ফলে কি হবে, ভগবানের প্রতি আমাদের অবিচলিত ও শ্রদ্ধাপূর্ণ ভক্তিযোগ লাভ হবে। এরূপ ভক্তিযোগ সম্পন্ন পণ্ডিতগণ সর্বদা ভগবত তত্ত্ব আলোচনা ও ভগবত কথা কীর্তনে পরম আনন্দ অনুভব করেন এবং ভগবান তাদের অজ্ঞান বন্ধন ছিন্ন করে দেন। এই হচ্ছে এই অধ্যায়ের মূল শিক্ষা, যে ভগবান বিভূতি জানার ফলে কী লাভ হবে আমাদের, ভগবান আমাদের অজ্ঞান বন্ধন ছিন্ন করে দেবেন, ভগবানকে আমরা দর্শন করতে পারব। এই প্রথম শ্লোকে ভগবানের এটা বর্ণনা করলেন যে হে অর্জুন, আমি তোমাকে এখন উৎকৃষ্ট তত্ত্ব বর্ণনা করব, সেটা তুমি মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় শ্লোকটা পড়ুন। তো এখন অর্জুন প্রশ্ন করছেন, ঠিক আছে যদি এরকম হয় তো তাহলে কেন সকলে আপনার মহিমা জানতে পারে না? তো সেই জন্য ভগবান তার পুনরুক্তির কারণ কেন আবার তিনি বলছেন, এটা আগেও বলেছেন এই বিষয়টা, আবার তিনি বলছেন কারণ এই বিভূতির কথা কেন তিনি আবার বলবেন, কারণ ভগবানকে জানা হচ্ছে দুর্গেয়, ভগবান দুর্গেয়, সহজে জানা যায় না ভগবানকে, দুর্গেয়, সুলভ যেরকম আছে এরকম সুজ্ঞেয়, অর্থাৎ সহজে ভগবানকে জানা যায়, দুর্লভ বা দুর্গেয় ভগবানকে সহজে জানা যায় না, ভগবানকে সহজে জানা যায় না, একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়, বরং দেবতারা মহর্ষিরা তারাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, মুহিয়ন্তি ইয়াৎ সুরায়ঃ, এমনকি দেবতারাও পর্যন্ত মুহ্যমান হয়ে যান, মোহিত হয়ে যান ভগবানকে জানতে গিয়ে। তো এটা দ্বিতীয় শ্লোকে বলছেন। এখন এটা বলার পর আবার তিনি আগের শ্লোকে যে বলছিলেন ভগবত জ্ঞান স্বরূপের জ্ঞান, সেটা তিনি নির্দিষ্ট করে বলছেন বা ফল রূপে বলছেন। তৃতীয় শ্লোকটা পড়ুন। ধন্যবাদ। না, তার উত্তরে সে এরকম প্রশ্ন করেননি, জাস্ট ওই ওইটুকু আছেন যে দেবছাড়া মহর্ষি জানতে পারেন না আমাকে। যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষদের মধ্যে মোহশূন্য। তো সেই জিনিসটা আবার প্রকৃষ্ট করে ভগবান এখানে প্রস্ফুটিত করছেন, জন্মরহিত অনাদি সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন। কিভাবে ভগবানকে জানতে হয়, ভগবানকে জানা মানে কি বুঝায়, এটা এখানে বুঝাচ্ছেন। অর্থাৎ ভগবানকে সর্বলোকের মহেশ্বর রূপে জানা। কংস ভগবানকে জানত কি রূপে, আমার শত্রু, আমার শত্রু বা সাধারণ মানুষ, শিশুপাল মনে করে সাধারণ একজন মানুষ, মানুষ রূপে এসছে। তো সেরকম জানা না, ভগবানকে সর্বলোকের মহেশ্বর এবং জন্মরহিত অনাদি এরকম জানা, সেটাই হচ্ছে। এভাবে জানার ফলে কি ফল লাভ হয়, তিনি কেবল মোহশূন্য হয়ে পাপ থেকে মুক্ত হন। ফলটা বলছে, আমাকে জানার ফলটা বলছে, আমাকে কিভাবে জানতে হয় এবং তা জানলে তার ফলটা কি হয়, ভগবান 3 নম্বর শ্লোকে বললেন। আমরা পূর্ণভাবে বিশ্বাস হচ্ছে না সেটার প্রতি, আমাদের পূর্ণ উপলব্ধি, আমার শুধু জ্ঞান স্তরে আছে, সেটা বিজ্ঞান স্তরে আসছে না, সেটা দৃঢ় বিশ্বাস না। ভগবানই সর্বলোকের মহেশ্বর, ভগবানই অজ বা সে রূপে, কারণ এটা শুধু এটার পেছনে আর একটা কথা আছে, এটার পেছনে সুক্ষর একটা ব্যাপার আছে। একটা হচ্ছে জানলাম ভগবান হচ্ছেন সর্বলোকের মহেশ্বর, তাহলে তাহলে কি হলো, জেনে বসে আছি আমি, কিন্তু জানা মানে কি, তার সেই জ্ঞানটাকে বিজ্ঞানে পরিণত করা। অর্থাৎ তিনি সর্বলোকের মহেশ্বর, তিনি অজ জন্মরহিত মানে কি, তিনি হচ্ছেন আমার প্রভু, আমার প্রভু মানে কি, আমার উচিত তার সেবা করা, তার সেবায় যুক্ত হওয়া। আমরা বলছিলাম যে তমাল কৃষ্ণ মহারাজ একবার একটা ইউনিভার্সিটিতে গিয়েছেন বুক ডিস্ট্রিবিউশন করতে, তো একজন প্রফেসর সংস্কৃতের অধ্যাপক দেখা হয়েছে, সে অধ্যাপক বলছেন আমি ভগবদ্গীতা অনেকবার পড়েছি। মহারাজ জিজ্ঞেস করছেন আপনি যে ভগবদ্গীতা অনেকবার পড়েছেন, এটা পড়ার পরে আপনি কি করছেন বা আপনি কি করতে চাচ্ছেন, কি পরিকল্পনা করছেন করবেন বলে। যে কি করবো মানে, ভগবদ্গীতা পড়েছি আমি, বাস অনেকবার পড়েছি ভগবদ্গীতা, আমি ভগবদ্গীতা পড়েছি পড়াচ্ছি, মোবাইলটা সাইলেন্ট করুন সবাই, ভগবদ্গীতা পড়েছি পড়েছি পড়াচ্ছি। তখন মহারাজ বললেন যে না, এটা ভগবদ্গীতা শুধুমাত্র পড়লে হবে না। কেন পড়লে হবে না, উদাহরণ দিচ্ছি, বলি প্রভু আমার খুব জলের তৃষ্ণা পেয়েছে, একটু জল দিন আমাকে, একটু জল নিয়ে আসবেন আমার জন্যে, জলের তৃষ্ণা পেয়েছে। আপনি কি বললেন, জয় প্রভু আপনি খুব মহান, আপনি খুব মহান, ঠিক আছে একটু জল দিন আমাকে, একটু জলের তৃষ্ণা পেয়েছে। বললেন প্রভু আপনার ক্লাস শুনে আমার খুব অনুপ্রেরণা পাই, বা আসলে আপনি খুব ভালো ভক্ত, ঠিক আছে সব কিছু, কিন্তু একটু জল দিন আমাকে প্রভু। বললেন না না ঠিক আছে প্রভু, আপনি আসলে আপনি আমাকে একটু কৃপা করুন, আমি হচ্ছে অধম পতিত, একটু কৃপা করুন আমাকে। তো বেচারা বলছে আমি বলছি জল দিন, আর মুখে মুখে কিছু কথা বলছি, কিছু কাজ করছি না, এই হচ্ছে ব্যাপার। এটা বলা হচ্ছে ভগবদ্গীতা হচ্ছে কল ফর অ্যাকশন, কিছু একটা করার জন্য ভগবান বলছেন, এটা কিছু একটা করো তুমি, শুনে বসে থেকো না, বসে থাকলে হবে না। তো সেজন্য শুধু শোনাটা হচ্ছে, শুধু জানাটা হচ্ছে জ্ঞান, সেটাকে একটা কিছু করা বা একটা বিজ্ঞানে পরিণত করে, এই জন্য হচ্ছে আমরা এটা পূর্ণরূপে উপলব্ধি করতে পারছি না, সপর সমস্ত মোহ এবং পাপ থেকে মুক্ত। তো সেটাও যারা যারা যতটুকু পরিমাণে সেটা বিজ্ঞানে পরিণত করতে পারেন, তারা ততটুকু পরিমাণে মোহ থেকে মুক্ত হয়েছে। তত্ত্ব তো জানা মানে যে সম্বন্ধ বিধ প্রয়োজন, সেই তত্ত্বগুলি আছে, সেটা পূর্ণরূপে ভগবানকে জানা। তত্ত্বগত ভাবে ভগবানকে জানা এবং সেটা সেখানে সেখানে এই বিষয়টা আওড় আছে, জ্ঞান এবং বিজ্ঞান। তত্ত্বগত ভাবে ভগবানকে জানা, পুঁথিগত ভাবে ভগবানকে জানা হচ্ছে জ্ঞান। এই এই কথাগুলি বলা আছে, কতগুলো শ্লোক জানি, মুখস্থ আছে আমার, আমি এটা উদ্ধৃত করতে পারি, ক্লাসে বলতে পারি, এটা হচ্ছে জ্ঞান। কিন্তু নিজে সেটা বিশ্বাস করে, বিশ্বাস মানে কি, বিজ্ঞান মানে কি, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত, এটা হচ্ছে বিজ্ঞান। পূর্ণ বিশ্বাস যে ভক্তি ছাড়া আর অন্য কোনো কিছুর কোনো মূল্য নেই, বা অন্য কোনো কিছুর তার কোনো আমাকে লাভ প্রদান করতে পারে না, এটা হচ্ছে অনিত্য। ভক্তি হচ্ছে একমাত্র কিছু, আমি ভক্তি করলে জগতের সমস্ত কিছু প্রাপ্ত হতে, এটা হচ্ছে বিশ্বাস। অনেকে প্রশ্ন করে না, শুধু হরিনাম নাম করলে, হরে কৃষ্ণ করলে হবে? হরে কৃষ্ণ করলে তো খাবার আসবে না, এর বসে বসে হরে কৃষ্ণ করুন, আসবে আপনার খাবার? আমরা কি বলি, উত্তর কি বলি আমরা? তো আমাদের সেই বিশ্বাস থাকতে হবে না, যদি আমি এখানে পূর্ণ বিশ্বাস নিয়ে এখানে বসি যে না, আমি যদি হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করি, আমার আহার নিদ্রা যা আছে ভগবান আমাকে প্রদান করবেন, সে বিশ্বাস নিয়ে যদি বলি এখানে বসি আমরা নির্ভয় হয়ে, নির্ভীক হয়ে, এটাই হচ্ছে বিশ্বাস। রাধা মাধবের সামনে গিয়ে বসি না, আজকে আমি অন্য কিছু করবো না, আমি হরিনাম করবো শুধু, রাধা মাধব আমাকে যা, আমার যদি কোনো কিছু প্রয়োজন থাকে রাধা মাধব প্রদান করবেন, আর যদি কিছু কোনো কিছু প্রদান করছেন না, মানে এটা প্রয়োজন নেই আমার, এই পূর্ণ বিশ্বাস নিয়ে ভগবানের কাছে আত্মসমর্পণ করা, এটাই হচ্ছে বিজ্ঞান, এটাই হচ্ছে পূর্ণ বিজ্ঞান। যে ভগবান যেটা আমরা বলবো অনন্যশ্চিন্ত এন্ত মাম বেজনা পরিচু পাস হতে তেষাম না দাদা, আমি কি সেটা বলছেন, যোগক্ষেমম বহাম্যহম, ভগবান আমাকে প্রদান করবেন। হরিদাস ঠাকুর কি করছিলেন, নাম জপ করছিলেন, আর মহাপ্রভু স্বয়ং তার জন্য প্রসাদ নিয়ে যেতেন প্রতিদিন, মহাপ্রভু স্বয়ং তার জন্য প্রসাদ নিয়ে যেতেন প্রতিদিন। হ্যাঁ, আমরা আমরাও এক্সেপশন হতে পারি, এটা ব্যতিক্রম, কিন্তু আমরাও ব্যতিক্রম হতে পারি, ভক্ত মানে ব্যতিক্রম। কত লোক আছে, 600 কোটি লোক আছে এই জগতে, 600 কোটি লোক আছে এই জগতে, তার মানে আমরা কতজন ভক্ত আছি মায়াপুরে, 5000? 5000 মানে হচ্ছে আমরা ব্যতিক্রম, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ অতি চিদ্বয়ে, কোটি কোটি বা সহস্র শত হাজার হাজার মানুষের মধ্যে একজন ব্যক্তি ব্যতিক্রম, সেই ভক্ত হচ্ছে ব্যতিক্রম। কোটিশ্বর এই মহামুনে, কোটি কোটি ব্যক্তির মধ্যে একজন ব্যতিক্রম, তো আপনি হচ্ছেন কোটি কোটি ব্যক্তির মধ্যে একজন ব্যতিক্রম, সকলে একজন ব্যতিক্রম এখানে। তো এরকম অনেক অনেক ভক্তের মধ্যে শুদ্ধ ভক্ত হচ্ছেন ব্যতিক্রম, তিনি শুদ্ধভাবে শরণাগত হয়েছে। তো আমাদের সকলের কাছে সেই সুযোগ আছে, সকলের সেই সামর্থ্য আছে, আমরা সেই ব্যতিক্রম হতে পারি, আমাদের সেই সামর্থ্য আছে, আমরা ব্যতিক্রম হতে পারি। তো সেই বিশ্বাস নিয়ে যে না, আমিও সেই ব্যতিক্রম হব, সেটাই হচ্ছে পূর্ণ বিশ্বাস ভগবানের কাছে আত্মসমর্পণ, তৎপ্রত জানা ভগবানকে। তো সেটা বললেন ভগবান। এখন বলার পর তিনি যে সর্বলোকের মহেশ্বর, ভগবান যে সর্বলোকের মহেশ্বর, এটা তিনি পরবর্তীতে 4, 5, 6 তিনটা শ্লোকে বর্ণনা করছেন, অনুবাদ করুন। নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়, এই সমস্ত কিছু ভগবান বলছে, ভগবান যে সমস্ত কিছুর উৎস, সর্বলোকে মহেশ্বর, সবার যে মহেশ্বর বা সবার যে পরম ঈশ্বর, মহা ঈশ্বর, সেটা তিনি ভগবান এই 4-5 লোকে 6 নম্বর শ্লোকে ব্যাখ্যা, 6 নম্বরটা করুন। এই এই সমস্ত ব্যক্তিরা তারাও আমার ক্ষেত্রে থেকেই উৎপন্ন এবং তাদের দ্বারা এই এই সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে, আমার হতে জন্মগ্রহণ করে, অর্থাৎ এক কথায় কি বলতে গেলে আমি হচ্ছি এদের সবার উৎস। তো ভগবান যে সর্বলোকে মহেশ্বরম, যেটা তিনি 3 নম্বর শ্লোকে বলেছিলেন, ইয়ো মাম যমনাদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম, আমাকে সর্বলোকের মহেশ্বর বলে জানেন, এই যে আমি কীভাবে সর্বলোকের মহেশ্বর, সেটা তিনি 4-5-6 শ্লোকে ব্যাখ্যা করলেন। এখন তিনি বলছেন যে আমার এই যে ভগবত বিভূতি, আমার যে বিভূতি, এটা জানলে কি লাভ হয়, কি ফল হয়, সেটা তিনি 7 নম্বর শ্লোকে বলছেন, এটা পড়ুন। সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, তিনি আমাকে জানে, অহম সর্বস্ব প্রভব মত সর্ব না, এটা পরবর্তী শ্লোকে, এটা এই শ্লোকে বলছেন, এতাম বিভূতি যোগ যোগম চ মম ইয়ো ব্যক্তি তত্ত্বত, তত্ত্ব এখানে তত্ত্বত জানা, তিনি অবিচলিতভাবে ভক্তি যুগে যুক্ত হন। অবিচলিত, এটি এটাই এই কথা বলছে। শ্লোকেজি বলছেন তত্ত্বত মানে কি যথার্থ রূপে, তত্ত্বত কথা অর্থ যথার্থ, যথার্থ কথার অর্থ কি, এটা প্রভুপাদের অনুবাদে বলছেন অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, অর্থাৎ জেনে তিনি ভক্তিযোগে যুক্ত হন, জেনে তিনি বসে থাকেন না, তিনি বসে থাকেন না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন ভগবান তার যে ভগবানের বিভূতি ও যোগের জ্ঞান থেকে সম্যক জ্ঞান লাভ হয়, অর্থাৎ ভগবানের বিভূতি জানার ফলে যে সমস্ত জ্ঞান লাভ হয় আমাদের, সেটা তিনি 8 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছে। 8 থেকে শুরু হচ্ছে চতুশ্লোকিক ভগবদ্গীতা, অর্থাৎ পুরো ভগবদ্গীতার সারমর্ম, ভগবদ্গীতা মানে কি সারমর্ম, এই 4টা শ্লোকের মধ্যে ব্যাখ্যা করছেন ভগবান। 8 নম্বরটা পড়ুন। শুদ্ধ ভক্তি সহকারে আমার ঘোষণা করেন, তো যদিও এখানে এরকম সেরকম বলা হয়নি, যেমন চতুর্শ্লোকী ভগবত ভাগবতমে বলা হচ্ছে প্রথম শ্লোকটা হচ্ছে অহমেবা সমেবাগ্রে, এটা হচ্ছে সম্বন্ধ, দ্বিতীয় শ্লোকটাও সম্বন্ধ, তৃতীয় শ্লোকটা হচ্ছে প্রয়োজন, আর চতুর্থ শ্লোক হচ্ছে অভিধেয়। এখানে যে যদিও এখানে আমি অন্যান্য আচার্যদের টিকা দেখিনি এখনো, ওনারা হয়তো বলতে পারেন বলেননি, কিন্তু এখানে এই এই অনুবাদ দেখে মনে হচ্ছে প্রথম শ্লোকে 8 নম্বর শ্লোকে এটা সম্বন্ধের কথা বলা হচ্ছে, যে ভগবান হচ্ছেন চর এবং চেতন সমস্ত জগতের সবকিছুর উৎস, সবকিছু ভগবান থেকে প্রবর্তিত হয়, অর্থাৎ এখানে ভগবান সম্বন্ধে ব্যাখ্যা করা হচ্ছে। সম্বন্ধ জ্ঞান মানে কি, কি দেখেছিলাম সম্বন্ধ মানে কি, ঈশ্বর প্রকৃতি জীব, ঈশ্বর কে, তার নাম রূপ গুণ লীলা বিগ্রহ এগুলো কি, এগুলো জানা, প্রকৃতি কি, প্রকৃতি সম্বন্ধে জানা, জীব সম্বন্ধে জানা, এদের মধ্যে পরস্পরের সম্বন্ধ জানা, এটা হচ্ছে সম্বন্ধ জ্ঞান। তো ভগবান সম্বন্ধে যে জ্ঞানটা, এটা হচ্ছে সম্বন্ধ, ভগবানের স্বরূপ কি, এটা হচ্ছে এই এই শ্লোকে ব্যাখ্যা করছেন ভগবান। পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন, এখানে তিনি সম্বন্ধ বলে অভিধেয়ের এখানে উৎস প্রদান বা ইঙ্গিত প্রদান করছেন। আর 9 নম্বর শ্লোকে আমরা বলতে পারি তিনি ভগবান সেই অভিধেয়ের কথা বলছেন, অর্থাৎ ভগবানকে যে প্রীতিপূর্বক ভজনা করেন, সেই ভজনা কিভাবে করেন সেটা তিনি 9 নম্বর শ্লোকে বলছেন। 9 নম্বরটা পড়ুন। এই হচ্ছে অভিধেয় যে কিভাবে ভগবানের ভক্তি করতে হয়, কিভাবে করতে হয় ভগবানের ভক্তি, যেটা আমাদের বনে জঙ্গলে গিয়ে বসে থাকতে হবে না, আমাদের ধ্যান করতে হবে না, বরং সম্পূর্ণভাবে যাদের চিত্ত ভগবানের প্রতি সমর্পিত তারা পরস্পরের মধ্যে ভগবানের কথা সর্বদা আলোচনা করে, তারা ভগবানের কথা আলোচনা করেন, এটাই হচ্ছে অভিধেয়, এটাই হচ্ছে ভগবানের ভক্তি করা, পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। হরিকথা কীর্তন, হরিকথা শ্রবণ, এই হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, এই হচ্ছে মূল ভগবত ভক্তির পন্থা। তার মধ্যে গুরুত্ব প্রথম দুটা হচ্ছে শ্রবণম কীর্তনম, তার মাধ্যমে আমরা স্মরণম করতে পারি, ভগবানকে স্মরণ করতে পারি। অবিদেয় মানে হচ্ছে আমরা কিভাবে কি করব, আমরা কি অনুশীলনের পন্থা, পন্থাটা কি, কি করা উচিত আমাদের। তো সম্বন্ধ বললেন আগের শ্লোকে যে ভগবান সমস্ত কিছুর উৎস, এটা জানা, জানলাম আমরা, সম্বন্ধ জ্ঞান লাভ করলাম, তারপরে কি করব আমরা, কি করব আমরা, না ভগবানের সম্বন্ধে একে অন্যকে বুঝাবো, আমরা একে অন্যের সাথে আলোচনা করে আমরা সন্তোষ লাভ করবো, অর্থাৎ আমরা একে অন্যের মধ্যে হরিকথা শ্রবণ কীর্তন আলোচনা করব, এটাই হচ্ছে অভিধেয়ের পন্থা, এটাই হচ্ছে ভক্তি সেবা। তো ভগবানের সেবাটা আমরা কিভাবে করবো, এখানে ভগবান কি বলছেন, এই শ্রবণ কীর্তনটাই হচ্ছে সেবা। অনেকে বলতে পারে কেন আমি বসে বসে গীতা পড়বো, ভাগবতম পড়বো, তার থেকে কিছু সেবা করো, সেবা করো, প্র্যাকটিক্যালে গিয়ে কিছু করো, গিয়ে মন্দিরটা ঝাড়ু দাও বা অন্য একটা কিছু করো, প্রসাদ সার্ভিস করো, একটু কিছু কাজে আসবে, এগুলা করে লাভ নেই। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই মন্দির ঝাড়ু মার্জন করা, প্রসাদ সেবা, বিভিন্ন সেবা, এটা আমাদের গুরুত্বপূর্ণ সেবা, এটা একটা অঙ্গ সেবনম, কিন্তু ভগবানের কথা যেমন এই গীতা ভাগবতম অধ্যয়ন করা, এর মাধ্যমে আমরা প্রভুপদের তাৎপর্যগুলি পড়ছি, প্রভুদের কাছে শ্রবণ করছি, আমরা ভগবানের কথা শুনছি, আমরা এটাও একটা সেবা, এটাও ভক্তির পন্থা, বরং এখানে ভগবান এটাকে প্রথম পন্থা বলে বলছেন। আগে আমরা দেখেছিলাম প্রভুপাদ বলছিলেন তাৎপর্যে যে শ্রবণম কীর্তন বা নববিধা ভক্তির মধ্যে প্রথম এবং প্রধান অঙ্গ কোনটা, শ্রবণম, শ্রবণম হচ্ছে প্রথম এবং প্রধান অঙ্গ, প্রথম এবং প্রধান অঙ্গ হচ্ছে শ্রবণম। আমরা আমাদের আমাদের মূল ভগবত ভক্তি মানে কি? সকালবেলা আমরা ঘুম থেকে উঠলাম, মূল সেবা আমরা ভগবত ভক্তি মানে কি করছি? আমরা মঙ্গলারতি যাচ্ছি, ভগবানের দর্শন করছি, ভগবানের দর্শন করা এটাও একটা এটাও একটা সেবা। যেমন পঞ্চাঙ্গ ভক্তি আছে, সাধু সঙ্গ, নাম কীর্তন, নাম কীর্তন, ভগবত ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধা, শ্রীমূর্তির সেবন, পাঁচটা আছে। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে তার এই পাঁচের অল্প সঙ্গ। পাঁচটার মধ্যে যে কোনো একটা সঙ্গ করলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি অল্প সঙ্গের মাধ্যমে। হ্যাঁ, তো যেমন ভগবানের মন্দিরে যাচ্ছি আমরা, শিবিগ্রহ দর্শন করছি, এটাও শিবিগ্রহ সেবনের মধ্যে আসছে। শিবিগ্রহ সেব শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবনের মধ্যেও এটা আসছে। ভগবান আরতি দর্শন করছি, ভক্তদের সঙ্গে সঙ্গ করছি, সাধু সঙ্গ করছি, মন্দিরে যাচ্ছি সাধু সঙ্গ করছি, তারপর জপ করছি, নাম কীর্তন করছি, নাম কীর্তন করছি, তারপর কী করছি, আবার ভগবানের দর্শন করছি দর্শন আরতিতে, তারপর ভাগবত শ্রবণ করছি, ধামে বাস করছি আমরা। তো কটা হচ্ছে এখানে? সাধু সঙ্গ হচ্ছে, নাম কীর্তন, জপ করছি, ভাগবত শ্রবণ, ধামে বাস হচ্ছে, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। এই পাঁচটার মধ্যে, পাঁচটা যে কাজ বলা হচ্ছে এখানে, পাঁচটা কাজের মধ্যে কোন জিনিসটা মূলত বলা হচ্ছে, মূলত কোন জিনিসটা বলা হচ্ছে এখানে? সবকিছু মানে শ্রবণ কীর্তন। সাধু সঙ্গের মধ্যেই আমরা শ্রবণ কীর্তনই করছি আমরা, তারপরে নাম কীর্তন করছি মানে নাম জপ করছি, কীর্তন করছি, নাম কীর্তন করছি, শ্রবণ করছি, ভাগবত শ্রবণ করছি আমরা। বিগ্রহ অর্চনা, বিগ্রহ অর্চন সবাই ভক্ত বিগ্রহ অর্চন করতে পারে, কিন্তু ভগবান বিগ্রহ দর্শন করা, তার যে আরতি হচ্ছে, আরতি দর্শন করাও একটা বিগ্রহ অর্চনে অংশগ্রহণ করা। ভগবানের মন্দিরে গমন করা, ভগবানের বিগ্রহ দর্শন করা, এটা অর্চনের মধ্যে পড়ে। ভগবানের যে আরতি দর্শন করছি আমি, এটাও একটা বিগ্রহের বা আরতি কীর্তন করছি, এটাও বিগ্রহ অর্চনের মধ্যে পড়ছে। তার মধ্যে আরও ঠিক আছে, আরও আরও বিশেষত্ব, কেউ যদি সরাসরি বিগ্রহ অর্চন করে সেটা সরাসরি বিগ্রহ অর্চন হয়। কিন্তু বলা হচ্ছে সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে এই পাঁচের অল্প সঙ্গ। অল্প সঙ্গের মাধ্যমে আমরা পাঁচটার যে কোনো অল্প সঙ্গের মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। আবার বলা হচ্ছে আমি তো পাঁচটা করতে পারছি না, কেউ হয়তো সাধু সঙ্গে করতে পারছে না, গৃহে আছে, আমি সাধু সঙ্গে করতে পারছি, আমি গৃহস্থ, সবসময় মন্দিরে আসতে পারছি না, বা আমি ধাম বা ধামে মায়াপুরে বাস করছি, ধামে বাস করছে, তাহলে কিরকম? এই পাঁচের মধ্যে একের সঙ্গ যদি হয়, সুবুদ্ধি জনের হয় কৃষ্ণ প্রেম, এই পাঁচটার মধ্যে যদি একটারও সঙ্গ হয়, এই পাঁচটার মধ্যে যে কোনো একটারও যদি সঙ্গ অল্প সঙ্গ হয়, তারপরেও আমরা পূর্ণ ফল লাভ করতে পারবো, আমাদের হতাশ হওয়ার কারণ নেই। হ্যাঁ, অবশ্যই যেহেতু আমরা কোনোটারই ভালো করে সঙ্গ করতে পারছি না, তাই আমাদের পাঁচটা যদি করতে পারি আমরা, তাহলে এটা বিশেষ সৌভাগ্য। এই পাঁচটারে যদি সঙ্গ করতে পারি আরও বেশি লাভ, দ্রুত লাভ হতে পারে আমাদের। কিন্তু যদি হচ্ছে না, তার মানে আমাদের হতাশ হওয়ার কারণ নেই, যে কোনো একটার যদি আমরা ভালো করে সংগ্রহণ করতে পারি আমরা তার ফল লাভ করতে পারি। এই মায়াপুরে যারা আছি আমরা, আমরা এই পাঁচটারই সঙ্গ লাভ করতে পারছি। ভক্তি মানে কি? অনেকে জিজ্ঞেস করেন কীভাবে ভক্তি করবো, কীভাবে ভক্তিতে প্রগতি করবো আমরা, কীভাবে উন্নতি হবে ভক্তি ভক্তিতে আমাদের, কীভাবে মনকে শুদ্ধ নিয়ন্ত্রণ করব, কীভাবে ইন্দ্রিয়কে দমন করব, কীভাবে এই করব, সে বিভিন্ন প্রশ্ন করেন না। উত্তর হচ্ছে একটাই, যত বেশি আমরা সচেতনভাবে এই পাঁচটা পঞ্চাঙ্গ ভক্তির মধ্যে আমরা জোর দিই, গুরুত্ব দিই, কীভাবে ভক্তিতে প্রগতি করব, কত বেশি আমরা নাম কীর্তন করতে পারি, আরও কত বেশি, আর কত শ্রদ্ধার সাথে আমরা ভাগবত শ্রবণ করতে পারি, আর কত শ্রদ্ধার সাথে আমরা সাধু সঙ্গ করতে পারি, আর কত শ্রদ্ধার সাথে আমরা ভগবানের বিগ্রহ দর্শন করতে পারি, অর্চন করতে পারি, বা ধামের কৃপা লাভ করতে পারি, এই হচ্ছে ভগবত ভক্তি। এর মাধ্যমেই আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, এই হচ্ছে এক কথায়, সহজ কথায় পাঁচটা জিনিস বলা হচ্ছে। লাভ হলো, কিন্তু সেই ধামে যদি অপরাধ না করে, তো ধামের অপরাধ না করে, ধামে যেরকম, ধামে যে কথা বলা আছে, ধামে বসে, ধামের ধাম অপরাধের মধ্যে কি কি বলা আছে, যেমন ধামে থাকতে হবে, ধাম অনেক কিছু বলা, যেমন একটা কথা বলা, ধামে থেকে জাগতিক কর্ম করা যাবে না, জাগতিক চেতনা চিন্তা করা যাবে না। সে যদি ধামে থেকে জাগতিক চিন্তা করে, জাগতিক কর্ম করে, তাহলে কি হলো? ধাম অপরাধ হলো। তো সেই ধাম অপরাধ থেকে মুক্ত হওয়ার উপায় কি? হ্যাঁ, কি কে বলছেন, কি বলছেন, জুড়ে বলুন। ধামের সেবা করা। ধাম অপরাধ হচ্ছে ধামের আর বেশি করে সেবা করি তাহলে ধাম অপরাধ থেকে মুক্ত হবো। নামের প্রতি অপরাধ হচ্ছে বেশি করে নামের সেবা কর, বেশি করে নাম যোগ কর, নামের মাধ্যমে নাম অপরাধ থেকে মুক্ত হতে পারি আমরা। তো অবশ্যই এর মানে এমন না যে অপরাধ করে গেলাম আমরা আবার নাম করে গেলাম, তো বলা হচ্ছে সপ্তম অপরাধ কি নাম বলে পাপাচরণ করা। যেদিকে পাপাচরণ করে গেলাম এদিকে নাম বেশি করে করতে গেলাম, তাহলে কী হবে? অপরাধটা হবে। এই জন্য আমাদের যথাযথ সচেতনভাবে চিন্তা করতে কীভাবে অপরাধ থেকে মুক্ত হতে পারি আমরা। বৈষ্ণব অপরাধ হলে কী উপায়? বৈষ্ণবের সেবা করা এবং বৈষ্ণব সেই বৈষ্ণবের কাছে অপরাধ তার কাছে গিয়ে আমরা ক্ষমা চাওয়া। অনেকের এমন বলে যদি বৈষ্ণব সঙ্গ করলে অপরাধ হবে, সাধু সঙ্গ করলে অপরাধ হবে, তার থেকে বলে বৈষ্ণব সঙ্গে যাবই না, আমি সাধু সঙ্গই করব না। বৈষ্ণব সেবা মানে হচ্ছে বৈষ্ণবের কৃপা লাভ করা, বৈষ্ণবের কৃপা লাভ করা এবং বৈষ্ণবের কাছ থেকে তার যেটা আমরা কতকালকে বলছিলাম সাধু সঙ্গ মানে কি বা সঙ্গ মানে কি? সঙ্গ মানে আমরা একজন একজন আরেকজনের দ্বারা প্রভাবিত হওয়া। সঙ্গ মানে একজন আরেকজনের দ্বারা প্রভাবিত হওয়া। কিভাবে প্রভাবিত হওয়া? না, একজন ব্যক্তির তার যে মনোভাব, তার চিন্তা চেতনা মনোভাব, তার আচার আচরণ, তার যে অনুভব, এগুলি লাভ করা, এগুলি আমাদের মধ্যে নিয়ে আসা, এটা হচ্ছে সঙ্গ। এগুলির দ্বারা নিজেরা প্রভাবিত হওয়া, এটা হচ্ছে সঙ্গ। তাই যখন আমরা সাধু সঙ্গ করি, উন্নত ভক্তের সঙ্গ করি, তখন সে উন্নত ভক্তের মনোভাব, তার চিন্তা চেতনা, তার যে বিশ্বাস ভগবানের প্রতি বিশ্বাস, তার যে আচরণ, এগুলি আমরা নিজেদের মধ্যে নিয়ে আসি, এটা হচ্ছে আমরা সাধু সঙ্গে তার প্রভাবিত হচ্ছি। আর যখন আমরা নতুন ভক্তদের কাছে সাথে সঙ্গ করছি বা জাগতিক ব্যক্তিদের সঙ্গে প্রচারে যাচ্ছি, তখন আমরা করি কি? সঙ্গ দেই আমরা, অর্থাৎ আমাদের চিন্তা চেতনা মনোভাব অনুভব, আমাদের বিশ্বাস, আমাদের আচরণ, এই সমস্ত কিছু তাদেরকে দিচ্ছি আমরা। যখন আমরা উন্নত বৈষ্ণবদের সঙ্গ করি তখন আমরা সঙ্গ নেই, আর যখন আমরা কনিষ্ঠ বৈষ্ণবদের সঙ্গ করি তখন আমরা সঙ্গ দেই, জাগতিক ব্যক্তিদের কাছে প্রচার করতে তাদেরকে সঙ্গ দেই আমরা। যদি আমরা উল্টো করি, অর্থাৎ উন্নত বৈষ্ণবের কাছে সঙ্গ দেওয়ার চেষ্টা করি তাদেরকে প্রভাবিত, আর যদি নতুন বৈষ্ণবদের কাছ থেকে আমরা সঙ্গ নেওয়ার চেষ্টা করি তখন কী হতে পারে? উল্টো হয়ে যেতে পারে। এই জন্য সঙ্গ করা মানে হচ্ছে কীভাবে বৈষ্ণব সেবা করা মানে হচ্ছে কি? সঙ্গ করা। সঙ্গ করা মানে তাদের কৃপা লাভ করা, তাদের যে ভক্তিতে প্রগতি, তাদের যে ভক্তিতে বিশ্বাস, সেই বিশ্বাসটা আমাদের মধ্যে নিয়ে আসা। তো সেই বিশ্বাসটা আমি শুধু বাহ্যিক প্রসাদ দিয়ে দিলাম, বৈষ্ণবকে খাইয়ে দিলাম, বৈষ্ণব সেবা দিয়ে দিলাম, কিন্তু বৈষ্ণব তাদের যে কীভাবে তার কৃপা লাভ করতে হয় সেটা আমি চেষ্টা করলাম না, তাহলে আর কোনো ফল হবে না। সেটা ফল হবে আমাদের অজ্ঞাত সুকৃতি, সুকৃতি হবে ধীরে 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 ধীরে। যদি আমরা অপরাধ করি সেটা তখন আমরা বরং সেটাতে অনেক পিছিয়ে যেতে পারি। এই জন্য ভগবত ভক্তির পন্থা মানে কি, সাধু সঙ্গ মানে কি? আমরা ভক্তদের সঙ্গে এলাম, আমরা অনেক সময় বিভিন্ন কথা প্রজল্প এই সে বিভিন্ন কথা কীর্তন করা, বিভিন্ন কথা বলা, কিন্তু সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গ মানে হচ্ছে একে অন্যের সাথে কীভাবে আমরা ভক্তিতে প্রগতি করা যায় সেটা চিন্তা করা। মচ্চিত এটা মচ্চিত্তামত গত প্রাণা, এখানে বলা হচ্ছে মচ্চিত্তামত গত প্রাণা, হৃদয়ন্তশ্চ পরস্পরম। উদ্ধব গীতায় ভগবান বলছে উদ্ধবের কাছে, পরস্পরানুকথনম পাবনম ভগবত যশহ মিথো রতি মিথো তুষ্টি নিবৃত্তি মিথো আত্মনহ। আমার ভক্তরা একে অন্যের কাছে আমার সম্বন্ধে আলোচনা করে, আমার সম্বন্ধে বুঝিয়ে তারা পরস্পর ভগবত ভক্তিতে প্রগতি লাভ করে। যেমন বিজনেসম্যান ব্যবসায়ী, যখন একজনের সঙ্গে দেখা হয় কেমন চলছে, কেমন ব্যবসা কেমন চলছে, বাজারে জিনিসপত্রের দাম কমে গেছে, কীভাবে নতুন টেকনিক বের করা যায়, কৌশল, যার ফলে ব্যবসা বাড়ানো যায়, নতুন করে আরও বিভিন্ন কলাকৌশল ব্যবহার, তারা আলোচনা করে। যে যেরকম যদি তার যারা যখন চোর একসাথে দেখা হয় তখন কী আলোচনা করে? হয় আজকাল চুরি টুরি হচ্ছে না ভালো করে, আজকাল ভালো করে চুরি করা করতে পারে, ভালো লাভ হয়নি, কোথায় গেলে ভালো চুরি করা যাবে, কীভাবে নতুন টেকনিক করা যায় ভালো করে চুরি করা যায়। তো হ্যাঁ, ভক্তরা যখন একসাথে সাক্ষাৎ হয় তখন ভক্তরা না আপনার আপনি কেমন আছেন বা কেমন আছেন মানে কী বুঝায়? শারীরিকভাবে কেমন আছেন প্লাস আপনি ভক্তি কেমন চলছে আপনার, ভক্তি কেমন, সাধন ভোজন কেমন চলছে, বা আজকাল আপনি কী ভাগবতম পড়ছেন, কী পড়ছেন আপনি, আমাকে কিছু বলুন, শেয়ার করুন আমার সাথে। এই হচ্ছে সাধু সঙ্গ। ভক্তরা যখন বসে একসাথে প্রসাদ পাবেন, আলোচনা করতে পারেন যে আপনি কী শ্রবণ করলেন ক্লাসে আজকে, এটা কিছু বলুন আমাকে, আজকে ভাগবতম ক্লাসে কী এক বিষয়টা আপনাকে খুব ভালো লেগেছে, এমন কোন বিষয়টা এটা আমাকে একটু বলুন, বা এই বিষয় সম্বন্ধে আপনার কী মনোভাব। এর মাধ্যমে আমাদের কী কন্টেম্পলেশন বা মনন হয়, চিন্তন হয়। আসলে আমরা পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি, অনেক সময় বলি কি প্রভু আমি কিছু মনে থাকছে না বা কিছু বুঝতে পারছি না, কারণ কি আমরা কিছু চিন্তা করার চেষ্টা করছি না। বিচার করার চেষ্টা, শুধুমাত্র পড়ার কথা বলা হচ্ছে না, এটা বিচার করতে বলা হচ্ছে। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। বিচার করতে বলা হচ্ছে যে এটা যে পড়লাম এই কথাটা, এই কথার মানে কি, কিভাবে এটি আমি প্রভুপাদ এটা চেয়েছিলেন যে আমাদের ভক্তরা যেন বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এই শাস্ত্রগুলি গীতা ভাগবত এগুলি পড়ার পড়তে শিখে। প্রভুপাদার ভক্ত লিডারকে বলেছেন, হংসদূত মহারাজকে, তুমি এই নতুন ভক্তদেরকে ট্রেনিং দাও, প্রশিক্ষণ দাও, কিভাবে প্রশিক্ষণ দাও, তারা যেন আমাদের এই যে আমার এই বইগুলিকে গ্রন্থগুলিকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে শিখে, বিশ্লেষণ করতে শিখে, বুঝতে শিখে, এটা হচ্ছে বিচার। তো এই জন্য শাস্ত্র অধ্যয়নের ক্ষেত্রে আচার প্রচার আছে না, আমরা আচার প্রচার করব। আচার প্রচার নামের করহ দুই কার্য। গতকালকে আমি একটা কোট পড়ছিলাম ভক্তিবিনোদ ঠাকুর, ইন্টারেস্টিং। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। আচার করেন কেহ না করেন প্রচার, প্রচার করেন কেহ না করেন আচার। কেউ কেউ শুধু আচার করেন, প্রচার করেন না, কেউ কেউ শুধু প্রচার করেন আচার করেন না। আমরা দেখতে পাই না, আমরা কয়েক ধরনের ব্যক্তি দেখতে পাই, যেমন কেউ কেউ আছেন পুরো প্রচার করতে হবে, প্রচার করতে, প্রচার ছাড়া আর কোনো উপায়, গুরুদেব বলছেন প্রচার করতে, গুরু মহারাজ বারবার বলছেন প্রচার করতে, প্রচার করতে, প্রভুপাদ বলছেন প্রচার করতে হবে, প্রচার করুন, সারা দিন রাত প্রচারে ব্যস্ত আছেন, কিন্তু দেখুন ভালো করে তার বলছেন কি সুলমালা ভালো করে জপ করছে না, ভালো করে জপ করতে পারছেন না, বা তিনি ভক্তিতে নিজে তো আচার করতে পারছেন না, মনোযোগ দিতে পারছেন না, তিনি মনে করছেন কি বেশি করে লোক পরোপকার করলেই হয়ে যাবে, পরোপকার করলেই হয়ে যাবে, নিজে ভালো করে আচার করতে পারছেন না, সকালবেলা মঙ্গল আরতিতে উঠতে পারছেন না, উঠে না উঠে নিজে এরকম নিজে মঙ্গল আরতিতে উঠতে পারছেন না, যিনি প্রচার বলে আপনি উঠেছেন মঙ্গল আরতিতে, তো নিজে আচার করছেন না কিন্তু প্রচার করার চেষ্টা করছেন। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ইনি হচ্ছেন কনিষ্ঠ ভক্ত, কনিষ্ঠ স্তরে, কনিষ্ঠ অধিকারী, কনিষ্ঠ স্তরে আছেন, আর যিনি শুধু আচার করছেন কিন্তু প্রচার করছেন ইনি কোন স্তরে আছেন, তিনি বলছেন ইনি মধ্যম স্তরে আছেন, মধ্যম, অ্যাটলিস্ট ইনি আচার করছেন, অ্যাটলিস্ট তার নিজের লাভ হবে, যিনি শুধু প্রচার করছেন আচার করছেন না তার জন্য কারো লাভ হবে না, যার প্রচার করছেন তারও তেমন লাভ হবে না, কিন্তু যিনি আচার করছেন প্রচার করছেন কমপক্ষে তার তো লাভ হবে, নিজের তো লাভ হবে, ভজন আনন্দে কমপক্ষে তার লাভ হবে, তিনি মধ্যম স্তরে, আর যিনি আচার প্রচার দুটোই করছেন তিনি হচ্ছেন উত্তম স্তরে আছেন, এই তিন স্তরে আছেন। তো এই জন্য এই আচার প্রচার, তার আগে হচ্ছে বিচার, বিচার আচার প্রচার, আমরা নিজেরা যখন ভক্তি কি এটা বিচার করবো তখন এটাকে আমরা ভালো করে আচার করতে পারি, প্রচার করতে পারি। এই নবম শ্লোকে অভিধেয়ের কথা বলছেন, তো আমরা এখন বিরতি নিব, বিরতির পরে আমরা দশম শ্লোক থেকে আবার আলোচনা করব। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি শ্লোক প্রভুপাদ কি সমবেত গৌর ভক্ত বৃন্দ কি তাই গৌর প্রেমানন্দে হরি হরি দশম শ্লোক পর্যন্ত দেখলাম আমরা, নবম শ্লোক পর্যন্ত পড়েছিলাম, শ্লোক দশটা পড়ুন। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন, প্রীতির সাথে আমার ভজনা করেন নিত্যযোগ, তারা শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তো এখানে ভক্তিযোগের কথা বর্ণনা করছেন ভগবান, ভগবান বুদ্ধিযোগ দান করেন, এই বুদ্ধিযোগটা কি সেটা প্রভুপাদ ব্যাখ্যা করছেন, বুদ্ধিযোগ মানে আসলে ভক্তিযোগী। আগে আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখেছিলাম বুদ্ধিযোগের কথা বলছিলেন ভগবান, তো প্রভুপাদ সেটাকে বুদ্ধিযোগকে ভক্তিযোগ রূপে ব্যাখ্যা করছেন, অর্থাৎ বুদ্ধিযোগ মানে কি, সেই বুদ্ধিকে আমরা ভগবানের সেবায় যুক্ত করে ভগবানের ভগবানের সেবা করা। অর্জুন মনে করেছিলেন কি এই বুদ্ধিযোগ মানে কি, অর্জুন মনে করেছিলেন বুদ্ধিযোগ মানে হচ্ছে বুদ্ধি দিয়ে চিন্তা করা আর কর্ম ত্যাগ করা। এই জন্য অর্জুন তৃতীয় অধ্যায়ে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে হে কৃষ্ণ, আপনি তো বারবার দশবার আপনি কমপক্ষে বুদ্ধি 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 বলেছেন গত অধ্যায়ে, তো বুদ্ধি মানে আমি বুঝতে পেরেছি যে সমস্ত কর্ম ত্যাগ করা বুদ্ধির দ্বারা, এটা শ্রেষ্ঠ কর্ম করার থেকে, কিন্তু তারপরে আবার আপনি কর্ম করার জন্য বলছেন সেটা কিভাবে, তখন তিনি বললেন না বুদ্ধিযোগ মানে আসলে ভক্তি, ভক্তি করা, কর্ম করা। তো শিল প্রভুপাদ শিষ্যরা বলছিলেন তো প্রথম যখন প্রথমকার দিনে তারা মনে করেছিলেন কি ভক্তি মানে কি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সবকিছু পরিত্যাগ করে সবকিছু ভগবানের চরণে সমর্পণ করা বা একমাত্র সমস্ত ধর্ম পরিত্যাগ করা। তারা ভাবছে বুদ্ধি মানে ভক্তি মানে হচ্ছে বুদ্ধিকেও পরিত্যাগ করা, সর্বধর্মের পরিত্যাজ্য মানে বুদ্ধিকেও পরিত্যাগ করা, অর্থাৎ নিজের বুদ্ধি বলতে কিছু নেই, নিজের বুদ্ধি ব্যবহার না করা, কোনো চিন্তা না করা। বলছেন এরকম হতো যখন তারা গ্রন্থ বিতরণে বেরিয়েছেন গাড়ি নিয়ে, সংকীর্তনের গাড়ি নিয়ে, মধ্যপথে গাড়ির তেল শেষ থেমে গেছেন, কি মনে করতেন? এটা ভগবানের ইচ্ছা এখানেই দাঁড়িয়ে থাকি আমরা, এটা ভগবানের ইচ্ছা, ভগবান চেয়েছেন আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো, এখানেই দাঁড়িয়ে থাকি আমরা। এরকম চিন্তা করতেন যে না, এটা হচ্ছে বুদ্ধি ভক্তিযোগ, সমস্ত বুদ্ধি ভগবানের সেবায়, এটা সমস্ত বুদ্ধিকে পরিত্যাগ করা, বুদ্ধি ব্যবহার না করা, এটা হচ্ছে ভক্তিযোগ। তারা প্রভুপাদকে চিঠি লিখেছেন, সংকীর্তন লিডার, প্রভুপাদ আসলে ভক্তি মানে কি? প্রভুপাদ বলছেন ভক্তি মানে হচ্ছে তোমার বুদ্ধিমত্তাকে ভগবানের সেবায় লাগানো, লাগিয়ে ভগবানের সেবা করার প্রচার করা, কিভাবে এটাকে আরো বৃদ্ধি করা যায় এটা চিন্তা করো, এটাই হচ্ছে ভক্তিযোগ, আমাদের বুদ্ধিকে ভগবানের সেবায় লাগানো। সেখানে বলি না এত বেশি চিন্তা করো না, যা বলা হচ্ছে করো, কিন্তু ভক্তিযোগ মানে হচ্ছে না কিভাবে ভগবান বলছেন, কিভাবে আমাদের সমস্ত কিছুকে ভগবানের সেবায় প্রযুক্ত করা, এটা যথার্থ বুদ্ধিযোগ। কেউ সদ্গুরুর আশ্রয়ে প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সাথে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনে যথার্থ বুদ্ধি না থাকে তার, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে যথাযথভাবে নির্দেশ প্রদান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে আসতে পারেন। এটা হচ্ছে মূল ব্যাপার যে ভগবান আমাদের সাথে আছেন সবসময়, কি হবে কি না ওর চিন্তা করি আমরা, এটা করবো না ওইটা করবো, কোন ক্ষেত্রে কি আচরণ করব। যদি আমরা ঐকান্তিক হই, ভগবান আমাদেরকে বুদ্ধি প্রদান করবেন, ভগবান আমাদেরকে বুদ্ধি প্রদান করবেন হৃদয়ে, তখন সেটা আমরা অনুধাবন করতে পারবো যে কীভাবে আমাদের কী করা উচিত। তো এটা বলার পরে এখন 11 নম্বর শ্লোকে বললেন এটা করলে কি ফল প্রাপ্ত হবে, যদি এরকম অভিযোগের মধ্যে করতে পারে, তারপর যদি এরকম অভিযোগ অনুশীলন করে তাহলে অন্তিমে কি ফল লাভ করে, অর্থাৎ প্রয়োজন কি লাভ হবে, কি প্রয়োজন লাভ করতে পারে, সেটা 11 নম্বর শ্লোকে বলছে, অনুবাদটা করুন। অর্থাৎ আমি তাদেরকে বুদ্ধিযোগ প্রদান করে তারপর নিজ অনুভূতি দান করি, তারপর তাদের সংসার বিনাশ করি, উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার বিনাশ করি, আমি তার হৃদয় অবস্থানে তাদেরকে অনুভব প্রদান করি। ইয়স্বানুভাবম অখিলম শ্রুতিসারমেকম অধ্যাত্ম দীপম অতিতীর্ষতাম তমন্ধম সংসারিণাম কৃণয়া পুরাণ গুহ্যম তম ব্যাস সূনম উপয়ামি গুরুম মুনীনাম। প্রথম স্কন্ধে ভাগবত দ্বিতীয় অধ্যায় বলছেন সুখদেব গোস্বামী, বা সুখদেব গোস্বামী বর্ণনা করে তিনি কি করেছেন, সুখদেব গোস্বামী ইয়স্ব অনুভবম, অনুভবের দ্বারাই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন, ভগবত তত্ত্বজ্ঞান ভাগবত শ্রবণ করেছেন, অনুসরণ করেছেন, তারপর এটাকে অনুভব করেছেন। ইয়স্ব অনুভবম শ্রুতি সারমে, শ্রুতির সার যে ভাগবতম থেকে অনুভব করেছিলেন, এই ভাগবতমটা কিসের মতো? অধ্যাত্ম দীপম, জ্ঞান প্রদীপ বলা হচ্ছে, অধ্যাত্ম দীপক বা সে প্রদীপের মাধ্যমে সমস্ত অন্ধকার বিনাশ করে, আধ্যাত্মিক দীপ প্রদীপ। তো এখানে ভগবান এই কথাই বলছেন, তিনি সে ভক্তদের হৃদয়ে অবস্থিত হন, হৃদয়ে অবস্থিত হয়ে কি করেন, অনুভব প্রদান করেন, ভক্তিতে অনুভব প্রদান করেন, আর তার আর সে অনুভবের দ্বারা সবাই জ্ঞান প্রদীপের দ্বারা তিনি অজ্ঞানজনিত অন্ধকার বিনাশ করেন। সেটাই বুদ্ধিযোগ দান করার পরে অজ্ঞানটা নাশ হয়, ওইটা একটা সিরিয়াল প্রসেস বলছে। বুদ্ধিযোগ এমন না যে আজকে বুদ্ধিযোগ দিলেন আগামী বছর গিয়ে অজ্ঞান বিনাশ হবে, এমন না, একই সাথে পন্থা। বুদ্ধিযোগ দান করেন, যে বুদ্ধিযোগ দান করার সাথে সাথে ভগবান হৃদয়ে অবস্থান করেন, সেখান থেকে প্রবিষ্ট কর্ণরন্ধ্রেন স্বানম ভাব সরোরহম তুনতি সমলম কৃষ্ণ সদিলস্য যথাশরত। যখন আমরা ভগবত কথা শ্রবণ করি, ভাগবত কথা শ্রবণ করি, তখন ভগবান প্রবিষ্ট আমাদের প্রবিষ্ট কর্ণরঞ্জন, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধার, ভগবান এই কর্ণের মধ্য দিয়ে প্রবেশ করেন আমাদের হৃদয়ে, প্রবেশ করে তিনি কি করেন, সালিলেস্য যথাশরত। বর্ষাকালে বৃষ্টি হয়, তো বর্ষাকালের বৃষ্টিতে কি হয়, জলটা ঘোলা হয়ে যায়, এটা ময়লা হয়ে যায় জলটা, যখন শরৎকালে যখন বৃষ্টি হয় তখন কি হয়, সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়, কাদা মাটি সব পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার জল শরৎকালে। তো তোমরা শরৎকালের মেঘের মতো বৃষ্টির মতো ভগবান আমার হৃদয়ে প্রবেশ করে হৃদয়কে শুদ্ধ করেন, সমস্ত মলিনতা সমস্ত কলুষতা দূর করেন। এখন প্রশ্ন উঠছে, কি প্রশ্ন আসতে পারে এখানে? বুদ্ধি আর জ্ঞান। আচ্ছা আচ্ছা, তাহলে সেই প্রশ্নে আসছি আমি। এখানে এই কথাই আপনার জিজ্ঞেস করছে যে ভগবান বলছেন আমাদের হৃদয়ে প্রবেশ করে, প্রবিষ্ট কর্ণরন্ধ্রের, তো ভগবান তোমার হৃদয়ে ইতিমধ্যে আছেনই, আছেন না আমাদের হৃদয়ে? তাহলে আবার কেন প্রবেশ করবেন ভগবান, আবার কেন ভগবান প্রবেশ করবেন আমাদের হৃদয়ে? এর কারণ কি? ভগবান তো হৃদয়ে আছেন, ওখান থেকে তিনি বিনাশ করতে পারে? কেন বলা হচ্ছে হৃদয়ে অবস্থান করে, যে আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান? ভগবান তো আছেনই সবার হৃদয়ে পরমাত্মা, কেন আবার অবস্থিত হতে হয় ভগবানকে? কি উত্তর হতে পারে এর? কি উত্তর হতো? ভগবান তো ইতিমধ্যে আছেন আগে থেকে, আবার অবস্থিত হবেন? হ্যাঁ জ্ঞান ঠিক আছে, জ্ঞান তো তিনি ভিতর থেকেই দিতে পারেন, আগে থেকে দিতে পারেন। ভগবান আমাদের হৃদয়ে আছেন মানে কি? উপদ্রষ্টা, অনুমন্তা এরকম আছেন, শুধুমাত্র যে দর্শন করছেন। তিনি সেই দুটা পাখির কথা বলছেন না, সুপর্ণবেত সদৃশ সখায়, একটা গাছের মধ্যে দুটো পাখি আছে, একটা পাখি একস্থয় খাওয়া দিতে পিৎপল্লান নাম, একটা পাখি ফলটা খাচ্ছে, আরেকটা অন্যে নিরণ্যে বলে নেব, আরেকটা দর্শন করছে, শুধু দেখছেন, শুধু সাক্ষী, কোনো কিছু করছেন না তিনি, আদান প্রদান নেই। যখন ভক্ত শরণাগত হয় তখন ভগবান সরাসরি, এটা বলা হচ্ছে তিনি পরমাত্মা রূপে আছেন হৃদয়ে। পরমাত্মা আমরা বলি ব্রহ্ম পরমাত্মা ভগবান না, ব্রহ্ম পরমাত্মা ভগবান, ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে আছেন, একটা আংশিক প্রকাশ। যখন আমরা ভগবানের কাছে শরণাগত হবো এই বুদ্ধিযোগের দ্বারা, ভগবান তখন পূর্ণরূপে আমাদের মধ্যে প্রবেশ করবেন, ভগবত স্বরূপে আমাদের হৃদয়ে প্রবেশ করবেন, এবং তখন আমাদের সমস্ত অজ্ঞানজনিত অন্ধকার বিনাশ করবেন, সরাসরি কার্যকরী হয়ে ভগবান করবেন। হ্যাঁ, ব্রহ্ম পরমাত্মা ভগবান
পশু পাখি এদের কাছে ভগবান
সেটাই শরণাগতির স্তর অনুযায়ী, যে যেরকম স্তর অনুযায়ী ভগবান সেরকম প্রপদ্যন্তে তাঁর ভজাম্য হন। ধন্যবাদ প্রভু। কি প্রশ্ন রেখে ছিল আপনার? দুটো একই জিনিস, বুদ্ধি বুদ্ধিযোগ হচ্ছে, প্রভুপাদ বলছেন যোগের কথা, বুদ্ধিযোগ এই যে এই আগে তাৎপর্যে বলছেন বা দ্বিতীয় অধ্যায়ে এই জিনিসটা ব্যাখ্যা করেছেন ভগবান বুদ্ধিযোগ সম্বন্ধে। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম, অর্থাৎ ভগবত ভক্তি, বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তি, বুদ্ধির অর্থ বোধ শক্তি, বোধ শক্তি অর্থাৎ কোনো কিছু বোঝার জ্ঞান, সেটাই জ্ঞান। যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ বা যোগারূঢ়, এটাই হচ্ছে বুদ্ধিযোগ। সেই 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 জ্ঞানটা অর্থাৎ সেই অনুভবটা, সেই বোধটা যে আমার ভগবানের ভক্তি করা উচিত, আমি যে ভগবানের দাস, আমার ভগবানের ভক্তি করা উচিত, এই বোধটা। আমরা বলি না এই বোধক জ্ঞান নেই, এর বোধকগম্যতা কিছু নেই, বোধ শক্তি নেই, কিছু বুঝে না কিছু, ওই যে বোঝার সক্ষমতা বোধ, এটাই হচ্ছে বুদ্ধি। তো সেই বুদ্ধি আর জ্ঞানটা একই, তো জ্ঞানের প্রদীপের দ্বারা, তো একই জিনিস, ওই ওই বুদ্ধি বা ওই বুদ্ধিযোগের দ্বারাই তিনি বিনাশ করেন এটা। হ্যাঁ, তো এগুলো সবগুলোর উর্ধে হচ্ছে বুদ্ধিযোগ। জ্ঞানের মধ্যে স্তর স্তর হচ্ছে সাত্ত্বিক জ্ঞান, সাত্ত্বিক বুদ্ধি, তো এখানে সর্বাধিক হচ্ছে বুদ্ধিযোগ এখানে। বা অন্যভাবে বলতে গেলে বুদ্ধি মানে হচ্ছে বোধ শক্তি, যদি জ্ঞান বলি তাহলে কোনো কিছু জানা, কোনো কিছু জানা তথ্য, তথ্য বা মনে করুন কারো ছেলেটার খুব মেধা আছে, মেধা আছে, মেধা আছে মানে কি? তার জ্ঞান লাভ করার সামর্থ্য আছে, কিন্তু জ্ঞান আছে কিনা তো ঠিক নেই। যেমন কেউ হয়তো অনেকে বলে ছেলেটা এত মেধা, যদি ভালো করে পড়াশোনা করতো অনেক ভালো রেজাল্ট করতো বা অনেক বড় ইয়ে করতে পারতো, অনেক উন্নতি করতে পারতো জীবনে, তার সে সামর্থ্য আছে, ওটা যে বুদ্ধি আছে, সামর্থ্য আছে, কিন্তু যখন সে পরিশ্রম করবে, অধ্যাবসায় করবে, সে জ্ঞানটা লাভ করবে, তখন সে যেমন কারো হয়তো অনেক বুদ্ধি আছে, সে আইআইটিতে ভর্তি হতে পারে, এত মেধা আছে, সে আইআইটিতে ভর্তি হতে পারে পরীক্ষা দিলে, কিন্তু আইআইটি পরীক্ষা দেয়নি, পড়াশোনা করেনি, ওই ভর্তি হতে পারবে না, সেখানে পড়াশোনা করতে পারবে না, পরীক্ষা পাস করতে পারবে না। তো সেই জ্ঞান প্রদীপের দ্বারা ভগবান বুদ্ধি দেন, জ্ঞানও দেন, জ্ঞানও প্রদান করেন, যে কর্ণরন্ধ্র প্রদীপ দিয়ে প্রবেশ করেন, জ্ঞানও প্রদান করেন, আমাদেরকে উদ্ভাসিত করেন, বিজ্ঞানও প্রদান করেন। বুদ্ধি, জ্ঞান, বিজ্ঞান আলটিমেটলি সবকিছু একই, অন্তিমে একই, কিন্তু আমরা সূক্ষ্ম পার্থক্য নিরূপণ করতে চাইলে সেরকম আমরা বলতে পারি। তো এখানে এরকম বলে, এটা প্রয়োজন, আমি কি প্রয়োজন লাভ হয় অর্থাৎ কি ফল লাভ হয় এই ভক্তিযোগের দ্বারা, বুদ্ধিযোগের দ্বারা, সেটা বলছেন, সমস্ত অজ্ঞানজনিত অন্ধকার বিনাশ করি এবং জ্ঞান হৃদয়ে অবস্থিত হই, ভগবান হৃদয়ে অবস্থিত হন। সদ্য হৃদয় আবার উদ্ধত্রকৃত বি শুশ্রূষ বি তৎসনাথ, ভগবান বলা হচ্ছে তার হৃদয়ে আবদ্ধ হয়ে যান, আবদ্ধ হয়ে যান মানে কি, সেখান থেকে বেরোতে পারেন না, সেখান থেকে বেরোতে পারেন না, ভগবান আটকে যান। তো কার দ্বারা আটকে যান? সদ্য হৃদি আবার উদ্যতত্র কৃতিবি শুশ্রু সুভিস তৎসনা, শুশ্রুষু মানে কি, হ্যাঁ, শোনার ইচ্ছা, শোনা, শোনাও না, আমি শুনছি আর আমার শোনার ইচ্ছা হচ্ছে, শোনার ইচ্ছা বলে, শোনার ইচ্ছার দ্বারাই ভগবান হৃদয় আবরুদ্ধ হয়ে যান। যদি শোনে তাহলে কি হবে? বিশ্বনাথ ঠাকুর বলছেন যে শুধুমাত্র শোনার ইচ্ছার দ্বারাই ভগবান হৃদয় আবরুদ্ধ হয়ে যান, আর যদি শুনে, সরাসরি শুনে, তাহলে কি হবে, আরো কি যে হবে একটা আমরা বলতে পারছি না। শোনার ইচ্ছার দ্বারাই ভগবান হৃদয় আবরুদ্ধ হয়ে যান, শুশ্রুষু, এই যে শুশ্রুষু সদ্য হৃদয় আবার উদ্ধতত্র কৃতিভি শুশ্রুষু। তো এখানে শোনার ইচ্ছাটা কিভাবে আসে? ঠিক আছে, শোনার ইচ্ছার দ্বারাই ভগবান আবদ্ধ হয়ে, শোনার ইচ্ছাটা কিভাবে আসে? কৃতিভি, অনেক অনেক সুকৃতির ফলে সেই শোনার ইচ্ছা আসে, অনেক অনেক সুকৃতির ফলে সেই শোনার ইচ্ছা, ভগবানের কথা শুনতে বসে বা শোনার ইচ্ছা সহজে আসে না, অনেক সুকৃতির ফলে শোনার ইচ্ছা আসে, বা অনেক কৃপাপ্রাপ্ত হওয়ার পর তখন সেই আনন্দ দেখবেন, সবাই এই শ্রবণ করতে পারবেন, অনেকে বসবেন, এই যে গুণের প্রভাব, রজগুণ বা তমগুণের প্রভাব, তমগুণে হলে কি গেছে, আর রজগুণে হলে না, একটু এদিক সেদিক, মানে এক জায়গায় বসে থাকতে পছন্দ করবে না, পছন্দ করবে না। যেমন আমরা আমাদের কোর্স হয়, ক্লাস হয়, ভক্তিশাস্ত্রী ভক্তি টিটিসি টিচার ট্রেন শিক্ষক প্রশিক্ষণ ক্লাস করাই আমরা, তো সেখানে বলা হয় দু ধরনের শিক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়, দু ধরনের শিক্ষা পদ্ধতি আছে, একটা হচ্ছে লক্ষ্যভিত্তিক শিক্ষা, আর একটা হচ্ছে বিষয়ভিত্তিক শিক্ষা। লক্ষ্যভিত্তিক শিক্ষা মানে একটা লক্ষ্য নিয়ে আমরা একটা শিক্ষা অর্জন করছি, শিক্ষা দিচ্ছি এইম অবজেক্টিভ নিয়ে, যে আমি এই ক্লাসের পরে এই জিনিসগুলো, লক্ষ্যগুলো আমরা লাভ করতে চাই। আর একটা হচ্ছে বিষয়ভিত্তিক, যে এই 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 বিষয়গুলো আমরা পড়ে যাবো, বিষয়গুলো আমরা অনুসন্ধান করে যাবো। তো লক্ষ্যভিত্তিক শিক্ষার মধ্যে আমরা এটার উপরে ডিপেন্ড করে বিভিন্ন অ্যাক্টিভিটি করি, আমরা গ্রুপ ওয়ার্ক করি, আপনার ভক্তিশাস্ত্রে যারা করেছেন দেখেছেন, আমরা দলগত কাজ করি, কেউ বক্তৃতা দেয়, কেউ ডিবেট করে, নাটক করে, বিভিন্ন কিছু করে এখানে। তো কেন এত সব কিছু করা হয়, কেন হতে সব কিছু করা হয়? কারণ আমরা এক জায়গায় বসে স্থিরভাবে শুনতে পারি না, শোনার ধৈর্য নেই, এজন্য এত কিছু করা হয়, করতে হয়। আর না হলে ওই পন্থাগুলি আসলে বৈদিক পন্থা না। সুখদেব গোস্বামী বলেননি পরীক্ষা যে একটা ড্রামা নাটক করে দেখাও তো এখন, একটা একটা বক্তৃতা দাও এই বিষয়ের উপরে, তোমার কি মন্তব্য, একটা বক্তৃতা দাও, এতক্ষণ বললাম শোনার পরে তোমার কি মন্তব্য, একটা উপস্থাপনা করো। দলগত কাজ করো, ঋষিদের মধ্যে দলগত, সবাই দলগত কাজ করে বলো, এমন না, বসো শুনো। এটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম, মানে বৈদিক সিস্টেম, বৈদিক পন্থা। বসো, গুরুদেব বলবেন, আচার্য বলবেন, শিক্ষার্থীরা শ্রবণ করো, এটা হচ্ছে সিস্টেম পন্থা, সাত্ত্বিক, সাত্ত্বিক গুণ সম্পূর্ণ তারা বসে শুনতে পারবেন তারা। কিন্তু যারা রাজসিক গুণ সম্পূর্ণ তারা, আমরাও কিছু বলতে চাই, কেন বারবার শুনবো আমরা? এই জন্য এটা মূলত ওয়েস্টার্ন পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা থেকে আসছে এটা, কারণ তারা এত রজগুণ সম্পন্ন, তারা নিজেরা বসে শুধু শুনতে চায়, শুনতে পারে না, যে একজন অন্য একজন বললে আমি শুধু শুনতে বসবো, এটা কীরকম? আমিও একজন মানুষ, আমিও একজন ব্যক্তি, আমারও স্বতন্ত্রতা আছে, আমার স্বাধীনতা আছে, আমারও ব্যক্তি স্বাধীনতা, আমার কথা বলার অধিকার আছে, আমিও কথা বলতে চাই, আমিও আমার মনোভাব প্রকাশ করতে চাই, তাই হ্যাঁ শিক্ষক বলছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমার মনোভাব আমিও প্রকাশ করবো। এই জন্য যদি তাদেরকে এরকম বলে আপনারা বসুন দু ঘন্টা তিন ঘন্টা আমরা ক্লাস করব, বসে শুনুন, উঠে চলে যাবেন, বা সেটা সেই সেই ধৈর্য নেই, তো সেই জন্য সেই সেই পন্থাগুলি ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, ওদের মনোযোগটা টিকিয়ে রাখার জন্য একটু নাটক করুন, দলগত কাজ করুন, তার উপস্থাপন করুন, বক্তৃতা করুন, বিতর্ক করুন, ছবি আঁকুন, যাতে মনোযোগটা ধরে টিকিয়ে রাখা যায়। যেমন বাচ্চাদের ক্ষেত্রে যেমন কিন্ডার গার্ডেনে বিভিন্ন কিছু করাতে হয়, যেমন কিন্ডার গার্ডেনে প্রাইমারি স্কুলে কি হয়, শিক্ষকেরা শিক্ষার্থীর পিছনে ছুটেন, তাদেরকে ধরে বেঁধে বসিয়ে বুঝিয়ে ভালো করে পড়াতে হয়, ঠিক না, পড়তে চায় না। আর যখন হাই স্কুলে উঠে বা কলেজে যখন ইউনিভার্সিটিতে যায় তখন কি হয়, শিক্ষকদের সময় নেই, আসবেন ক্লাসে আধা ঘন্টা একটু লেকচার দিয়ে চলে যাবেন, ছাত্রদেরকে শিক্ষকদের পিছনে ভাগতে হয়, প্রাইভেট পড়ো গিয়ে এই করো সেই করো আমাকে এটা বুঝিয়ে দিন ভালো করে। তো নতুন স্তরে ধরে বেঁধে পড়াতে হয়, তো ওইটা হচ্ছে নবীন স্তরে। তেমন যেন আমাদের বিভিন্ন কোর্স আছে, যেমন ভাগবতের উপরে আমরা কোর্স আছে বিভিন্ন কিছু, তো ভক্তিশাস্ত্রী আছে, তো সেখানে আমরা এই ধরনের ড্রামা অ্যাক্টিভিটি করি। ওখানে যদি বলা হয় আমরা 2 ঘন্টা 3 ঘন্টা বসব লেকচার দিব, শুনুন, এটা কাজ হবে না, ওখানে ড্রামা এই অনেক কিছু করতে হয়। কিন্তু এই জন্য আমরা দু ধরনের শিক্ষা পদ্ধতি আছে, লক্ষ্য ভিত্তিক আর বিষয় ভিত্তিক। মানে ভক্তিশাস্ত্রী যখন ভগবদ গীতা করি, এটা হচ্ছে লক্ষ্য ভিত্তিক শিক্ষা, যে এই আজকের একটা পাঠ, আজকের পাঠে এতটা শ্লোক আলোচনা করা হবে, এই পাঠ এই শ্লোকগুলি থেকে আমরা এই এই লক্ষ্যগুলি পেলাম, বা এই লক্ষ্যগুলি এই ক্লাসের শেষে শিক্ষার্থীরা এই এই লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি সাধন করতে সক্ষম হবে, এটা হচ্ছে লক্ষ্য ভিত্তিক শিক্ষা। আর বিষয় ভিত্তিক শিক্ষা বলতে না, পুরো বিষয়টাই হচ্ছে এখানে দিব্য পারমার্থিক চিন্ময়, পুরো বিষয়টাই আমরা পড়ে যাব। তো আমরা এখানে যেটা করছি এটা বিষয় ভিত্তিক শিক্ষা, আর বক্তৃতাতে যেটা করি আমরা এটা হচ্ছে লক্ষ্য ভিত্তিক শিক্ষা। লক্ষ্য একটা উদ্দেশ্য আছে, ওখানে দেখবেন সব কিছু আমরা টাচ করি না, সব কিছু স্পর্শ করা হয় না, অল্প অল্প একটু এখানে মেন মেন বিষয়ে পুরো অধ্যায় থেকে 4-5টা থিম আছে, ওইটা নিয়ে ওইটার উপরে একটু ড্রামা ওইটার উপরে একটু আলোচনা করে ব্যাস হয়ে গেল, লক্ষ্যটা সাজিত হয়ে গেলে হয়ে গেল। কিন্তু যদি আমাদের এখানেও আমরা অনেকটা সামারাইজ করি, যদি সময় কমের জন্য সমস্যার জন্য, কিন্তু যেমন ভাগবতমের উপরে আমরা ভক্তি বৈভব ক্লাস করি, ভক্তি বৈভবে আমরা এরকম বিষয় লক্ষ্য ভিত্তিক বিভিন্ন ইয়ে করি, ড্রামা এই সেই করি। কিন্তু আমাদের আরেকটা কোর্স আমরা করছি ভাগবত বিচার, সেখানে আমরা বলি কি, এটা বিষয় ভিত্তিক, বসুন শুনুন, এবং এটা আমরা প্রত্যেকটা শ্লোক পড়বো, প্রত্যেকটা অনুবাদ করবো, তারপরে ধীরে 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 এগিয়ে যাবো, কারণ বিষয়টাই হচ্ছে এখানে এখানে চিন্ময়। তো TTC কোর্সে কিন্তু আমরা লক্ষ্যভিত্তিক শিক্ষাটাকে জোর দিই, শিক্ষক প্রশিক্ষণ কোর্সে, যেমন আমি শিক্ষক প্রশিক্ষণ কোর্স করাই, আমি সেখানে লক্ষ্যভিত্তিক শিক্ষাটাকে জোর দিই। কেন জোর দিই, কারণ যেহেতু আমাদের অডিয়েন্সটা সেরকম, সেজন্য একটা গুরুত্ব আছে। কিন্তু আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে নিম্ন স্তরে, প্রাথমিক স্তরে সেই অডিয়েন্সটা, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই প্রাথমিক স্তরের অডিয়েন্স থেকে দ্বিতীয় স্তরে নিয়ে আসা, উন্নত স্তরে নিয়ে আসা। যদি এই প্রাথমিক স্তরে থেকে যায় সারা জীবন তাহলে কী লাভ? তাই প্রাথমিক ক্ষেত্রে যেন আমার বিভিন্ন কোর্স আছে, IDC কোর্স, ডিসাইপল কোর্স, তারপর অন্যান্য কোর্স আছে, এখানে আমরা এই ধরনের টেকনিকগুলো ইউজ করি, অনেক কিছু প্রজেক্টর এই সেই ড্রামা এই সেই। কিন্তু যখন তারা আরেকটু উন্নত হয়, মনোযোগ আসে বা সত্যগুণে শ্রবণ করার যোগ্য হয়, তখন না বসুন শ্রবণ করুন। তো এই জন্য এই যে এই শ্রবণের দ্বারা ভগবান হৃদয়ে অবরুদ্ধ হন সেই কথা বর্ণনা করছেন 11 পর্যন্ত। এখন 12 থেকে অর্জুন বলা শুরু করেছেন, হে কৃষ্ণ, আমি আপনাকে, আপনি যা বলছেন আমি তা সত্য বলে স্বীকার করছি, এবং আমি আপনাকে পরম সত্য বলে গ্রহণ করছি। 12-13টা পড়ুন। এভাবে অর্জুন বলছেন যে সমস্ত ঋষিরা আপনাকে এরকম বর্ণনা করেন প্রামাণিকভাবে, আপনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরম ধর্ম, পরম পবিত্র, পরম পুরুষ। কথা হচ্ছে বলতে, অর্জুন তো, কৃষ্ণ তো অর্জুনের বন্ধু, তাই অর্জুন হয়তো বলছেন ঠিক আছে আপনি সব মহান মহান মহান, কিন্তু না বলছেন, এটা আমি বলছি না, বরং এটা সমস্ত দেবর্ষি নারদ, অসিত দেব আদি মহান মহান ঋষিরা, মহান মহান ব্যক্তিরা এটা বলছেন, এটা প্রমাণিত, আমার মন গড়া ভাবে না, এটা বলছেন ঋষিবীর বহুদা ঋষিরা বলেছেন। 14-তে পড়ুন। জন্য বলছেন যে হে ভগবান, আমি এখন আপনার ঐশ্বর্য সময় জানতে পেরেছি, বুঝতে পেরেছি আপনার ঐশ্বর্য কি, এটা আমরা বুঝতে পেরেছি, এর সম্বন্ধে আমার আর কোনো সন্দেহ নেই, এটা অর্জুন বলছেন। তারপরে তিনি বলছেন, হ্যাঁ ঠিক আছে, তো তাহলে কি করা উচিত, এটা পরবর্তী শ্লোকে বলছেন। 15-নম্বর শ্লোকটা পড়ুন। তো এখানে অর্জুন কি বলতে যাচ্ছেন, যে তুমি নিজেই তোমার সম্বন্ধে অবগত, তোমার তোমার তোমাকে তোমার মতো আর কেউ জানতে পারে না, তোমার তাকে ভালো আর কেউ জানতে পারে না তোমাকে, তাই তুমি যদি আমাকে বলো তোমার সম্বন্ধে তাহলে সেটা সব থেকে ভালো হয়, তো তুমি তোমার তোমার সম্বন্ধে আমার কাছে বলো, সেটাই তিনি অর্জুন বলতে যাচ্ছেন। ষোলো নম্বরটা পড়ুন। তোমার প্রকাশ তুমি জানো, তোমার প্রকাশ তুমি জানো, আর কেউ জানে না বা আর কেউ তোমার মতো জানতে পারে না, তো সেজন্য হে ভগবান তুমি যদি আমাকে তোমার সম্বন্ধে বলো তার থেকে ভালো আর কি হতে পারে, কৃপা করে আমার কাছে তোমার সম্বন্ধে তোমার বিভূতি ব্যাখ্যা করো, সেটাই তিনি বলছেন। কেন বিভূতি বর্ণনা করবো, এটা বর্ণনা করলে কি লাভ হবে, আমার বিভূতি যদি বর্ণনা করি কি ফল হবে, সেটা তিনি সতেরো নম্বর শ্লোকে বলছেন, অর্জুন বলছেন। পড়ুন। আমি তোমাকে চিন্তা করব, যেমন হে বলি কাউকে প্রভু আপনার সম্বন্ধে একটু বলুন আমাকে, অনেকে সিংহের ভক্তের প্রশ্ন করি না, আপনি কিছু বলুন আমাকে, আপনার ব্যক্তিগত সম্বন্ধে জীবন সম্বন্ধে কিছু বলুন, বা আপনি কীভাবে ভক্তিতে এলেন, কেন বলবো, আমি বললে কি লাভ হবে না, আপনি বললে তখন আমি আপনার কাছে অনুপ্রেরণা পেতে পারি, আপনার কাছে উৎসাহ পেতে পারি, তো সেরকম অর্জুন বলছেন যে আপনি আমার কাছে আপনার বিভূতি সম্বন্ধে বলুন। কৃষ্ণ বলছেন কেন বলবো, আমার বিভূতি বললে কি লাভ হবে, সেটাই বলছেন যে আপনার বিভূতি আমাকে বললে আমি সর্বদা আপনাকে চিন্তা করতে পারবো এবং বিভিন্ন আকৃতির মাধ্যমে আমি আপনাকে চিন্তা করতে পারবো, সেটাই তিনি বলছেন, আপনাকে বিভিন্নভাবে চিন্তা করতে পারবো আমি, তো সেই ইয়ে নিয়ে। অতএব শুধুমাত্র আমার ক্ষেত্রেই না, আপনার এই বিভূতিগুলি বললে বহির্মুখ ব্যক্তি যারা আছে অভক্ত তারাও এই এই বিভূতিগুলি জানার মাধ্যমে আপনার ভক্ত হতে পারে, সেটাই তিনি আঠারো নম্বর শ্লোকে বলছেন। পড়ুন। তো এই জন্য বলছেন তোমার যোগ বিভূতিগুলি আমাকে বলুন, উপদেশ ইয়ে করছেন, অনুরোধ করছেন অর্জুনের কাছে। এটি হচ্ছে যে ভগবানের ভক্তরা বারবার ভগবানের কথা শুনতে চান, যদিও বিভূতিগুলি ভগবান বলেছেন কিছুটা, কিন্তু অর্জুন আবার বিস্তারিতভাবে শুনতে চান। কেন শুনতে চান না, ভগবানের সম্বন্ধে ভক্তরা শোনা এটা স্বাভাবিকভাবে আগ্রহ, কাউকে জোর করে এখানে ঠেলতে হয় না যে একটু শুনুন হরি কথা, না স্বাভাবিকভাবে ভগবানকে তারা ভগবানের ভক্তরা পছন্দ করে ভালোবাসেন মানে তার সম্বন্ধে শুনতে চান। বয়ম তুন, তাৎপর্য প্রভুপাত উদ্ধৃত করছেন, বয়ম তুন বিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে ইয়ৎ শৃণ্বতাম রসজ্ঞানাম স্বাদু স্বাদু পদে পদে, প্রতি পদে পদে রস আস্বাদন করে, প্রতি পদে পদে রস আস্বাদন করে, ভক্তি রসের দ্বারা রসের মধ্যে মধ্যে রসে মগ্ন থাকেন, ডুবে থাকেন। ভক্তি মানে কি আসলে, আমরা আগে গত নবম অধ্যায় শেষের শ্লোকটা কি বলছিলেন, ভগবান মন মনে হো আমার ভক্ত হো, ভক্তি মানে আসলে কি, যেন তেন প্রকারেন মনহ কৃষ্ণ নিবেশ হয়ে, মনকে কৃষ্ণের কাছে নিয়োগ করা, নিযুক্ত করা, তো নিযুক্ত কিভাবে করব আমরা মনকে, মনের কাজটা কি, যেমন আমরা আমাদের চোখ আছে, চোখকে কিভাবে ভগবানের সেবা যুক্ত করতে পারি দর্শন করে, কানটাকে ভগবানের সেবা কিভাবে যুক্ত করতে পারি শ্রবণ করে, মুখকে কি জিভাকে কিভাবে শ্রবণ করতে পারি প্রসাদ গ্রহণ করে বা কৃষ্ণ কথা বলে, তো একইভাবে মনের কাজটা, মনের ফাংশনটা কি 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 বলুন, অনুভব করা, চিন্তা করা, আর সংকল্প করা বা কোনো কিছু বাসনা করা, থিঙ্কিং ফিলিং উইলিং প্রভুপাদ বলছে, তো আমরা চিন্তা করি মন দিয়ে, কোনো কিছু অনুভব করতে পারি এবং কোনো কিছু সংকল্প করতে পারি, কোনো কিছু আশা করতে পারি আমরা, এটা হচ্ছে মনের কাজ। এখন এটা মন, আমরা আগে ওই কথাগুলি আলোচনা করছিলাম যে আমরা কোনো ইন্দ্রিয়কে নিষ্ক্রিয় রাখতে পারি না, এটা হচ্ছে মায়াবাদীদের পন্থা, কিন্তু এটা সফল হয় না, তারা ইন্দ্রিয়কে নিষ্ক্রিয় রেখে দেওয়া যাবে না, নিষ্ক্রিয় করে রেখে দেওয়া যাবে না, এটা কাজ করতেই হবে, এটা এটা কাজ করবে এটা দিয়ে, তাই আমরা আমাদের চোখকে বন্ধ করে আমরা চোখে ইয়ে বেঁধে রেখে দিতে পারি না, চোখ তো দেখতেই থাকবেই, কিছু না কিছু দেখবে, তাই হয় আমরা জাগতিক সৌন্দর্য দর্শন করি, না হয় ভগবানের সৌন্দর্য দর্শন করি, যে কোনো একটা, এটা আমাদের চয়েস, জাগতিক সৌন্দর্য দর্শন করলে কি হবে, বন্ধন হবে, আর ভগবানের সৌন্দর্য দর্শন করলে আমাদের মুক্তির কারণ হবে। জিহ্বা দ্বারা আমরা কথা বলি, কথা আমরা বলতেই থাকবো, আমরা কখনো কথা বন্ধ করতে পারবো না। মৌনব্রত, যেমন একজন ভক্ত বলছিলেন বৃন্দাবনে গেছেন, তো মৌনব্রত করেছেন একজন বাবাজি, তো তার মৌনব্রত করে কিন্তু করে গিয়ে স্লেটের মধ্যে লিখে, স্লেটের মধ্যে চোখ দিয়ে লিখে একে অন্যের সাথে কথা বলে। তো স্লেটের মধ্যে লিখেছেন, লিখে ডাকছেন প্রভুকে, লিখে দিয়ে আজকে ইন্ডিয়া কত রান করেছে, সচিন টেন্ডুলকার কত রান করেছে, ইন্ডিয়া পাকিস্তানে খেলা চলছিল, সচিন টেন্ডুলকার কত রান করেছে, সে বাবাজি জিজ্ঞেস করছে। তো এই হচ্ছে মৌনব্রতের অবস্থা, তথাকথিত মৌনব্রতের অবস্থা। শিল প্রভুপাদ যখন বলেন ভাগবতমে সব দেখা যাচ্ছে মৌনী সম্বন্ধে আছে, মৌনী এখানে আগের শ্লোকগুলোতে হচ্ছে মৌনী সম্বন্ধে এসছে, দেখুন মৌনব্রত মৌনী। এই মুক্তি, ক্ষমা, ইন্দ্রিয় সংযম, মন সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, না এখানে মৌনির কথা বলছেন, কিন্তু বৈষ্ণবের ২৬টা গুণের মধ্যে একটা বলছেন মৌনী, তিনি মৌন থাকেন। তখন মৌন মানে কি? কথা কম বলা, কথা কথা না বলা, কথা সাইলেন্ট, নিঃশব্দ, কোন শব্দ না। কিন্তু প্রভুপাদ কিভাবে মৌনী কথাটা ব্যাখ্যা করেছেন? কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলে, ঠিক যেরকম ভগবানকে বলা হচ্ছে নির্গুণ, ভগবান কোনো গুণই নেই, তার মানে কি, আসল মানে কি, জড় গুণ নেই, চিন্ময় গুণ, জড় গুণ নেই। কিভাবে মৌনী মানে কি? কথা না বলা, আক্ষরিক অর্থ, কিন্তু মূল অর্থটা কি, জড় কথা না বলা। একইভাবে আমরা মন, মনকে কখনো আমরা আমরা এরকম আটকে বেঁধে রাখতে পারি না যে মন কোনো চিন্তা করবে না, কোনো সংকল্প করবে না, কোনো কোনো অনুভব করবে না, এটা করতেই থাকবে। তাই এখন কথা হচ্ছে আমরা কোনটা করবো, আমরা ভগবানের কথা মনে করব, চিন্তা করব, সংকল্প করব, নাকি মায়ের কথা চিন্তা করবো, মনে করবো, এটা কাজে লাগাতেই হবে। কিভাবে আমরা সবসময় মনকে ভগবানের সেবায় লাগাতে পারি? ভগবানের কথা চিন্তা করা, ভগবানের কথা অনুভব করা, ভগবানের কথা, ভগবান সম্বন্ধে কোনো সংকল্প করা, ইচ্ছা পোষণ করা, চিন্তা করা। চিন্তা কিভাবে করব আমরা? শ্রবণ কীর্তনের মাধ্যমে। তো মূলত হচ্ছে স্মরণম, স্মর্তব্য স্রোতম বিষ্ণুর বিস্মর্তব্য না যাওয়া উচিত। সবসময় কৃষ্ণকে স্মরণ করুন, বিষ্ণুকে স্মরণ করুন, কোনো ভুলে যাবেন না, এটা হচ্ছে মূল পন্থা আমাদের। স্মরণ কিভাবে করব আমরা? এই জন্য বাকি সমস্ত পন্থার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে স্মরণ করা। শ্রবণ করার মধ্যে ভগবানকে স্মরণ করছি, কীর্তন করার মধ্যে ভগবানকে স্মরণ করছি, এই জন্য শ্রবণম কীর্তনের পন্থাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, যার মাধ্যমে আমরা সবসময় ভগবানকে স্মরণ রাখা। হ্যাঁ, তো তারপরে এখন ১৯ নম্বর শ্লোক থেকে ভগবান বিভূতির কথা বলা শুরু করলো, ১৯টা পড়ুন। কয়েকটি প্রধান প্রধান বিভূতির সময় তোমাকে বলবো, তুমি আমার বিভূতির সময়, যদিও আমার অনেক বিভূতি আছে, আমার অনেক অনেক বিভূতি আছে, তার কোনো অন্ত নেই, তার কোনো অন্ত নেই, এটা হচ্ছে অন্তহীন। নাস্তি অন্তহ বিস্তারস্য, বিভূতি বিস্তারে কোনো অন্ত নেই। কিন্তু সেখানে প্রধান প্রধান মূল মূল কয়েকটা বলবো আমি, প্রধান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেবল ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারি, কেননা তার শক্তি বৈচিত্র্য অনন্ত, অনন্ত শক্তি সম্পন্ন। সে অনন্ত শক্তিকে পূর্ণভাবে উপলব্ধি করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এই শ্লোকে ব্যবহৃত বিভূতি বলতে উল্লেখ করা হয়েছে যার দ্বারা তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। বিভূতি মানে কি এখানে? যার সে শক্তি ভগবান, যার দ্বারা ভগবান নিয়ন্ত্রণ করেন। অমর কোষ বিধানে বিভূতি শব্দের অর্থ বলা হচ্ছে অসাধারণ ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য, ঐশ্বর্য জ্ঞান। এই জন্য কথা হচ্ছে তাহলে কেন আমরা এগুলো জানার প্রয়োজন কি আছে? আমরা এই ঐশ্বর্য কেন জানবো? ভগবান এই, ভগবান সেই, কি প্রয়োজন আছে? ঠিক আছে, ভগবান সম্বন্ধে শুনবো তো আমরা, ভগবানকে স্মরণ করলে হবে তো, সরাসরি কোথায় যাবো আমরা? দশম স্কন্ধ কৃষ্ণ লীলা বা রাসলীলা শ্রবণ করি, ভগবানের লীলা শ্রবণ করি, সরাসরি লীলা শ্রবণ করি, মাধুর্য রস, মাধুর্য লীলা শ্রবণ করি, এটা সমস্যা কি? এই জন্য বলা হচ্ছে যদি আমরা, এই জন্য ভাগবতমে প্রথম থেকেই প্রভুপাদ ব্যাখ্যা করছেন বারবার, এই ভাগবতমকে আমরা যদি শুরু থেকে না পড়ে ধীরে 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 ধীরে, তাহলে আমরা তার সেই অন্তরঙ্গ লীলা অনুধাবন করতে পারবো না, করতে পারবো না। একজন উদাহরণ দিচ্ছিলেন যে আত্মিকার সাথে, আপনি বিজনেসম্যান, ব্যবসায়ী, অন্য একজন ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ হলো, আজকে আপনার দেখা হলো, প্রথমবার পরিচয় হলো, তো আপনি কে, কী করেন, ঠিক আছে পরিচয়, তারপরে জিজ্ঞেস করেন যে আপনার পরিবারে কে কে আছে, আপনার পত্নীর নাম কি, আপনার পিতার নাম কি, মাতার নাম কি, তাদের সাথে পরিচয় করান, বললে হবে প্রথম দিন? প্রথমে তার সময় জানতে হবে সেই ব্যক্তি কে, তার সম্বন্ধে জানবো আমরা, তার নিজেরা পরিচিত হবো আগে, তারপরে তার পরিবার সম্বন্ধে জানবো আমরা। দেখি ভগবানের ঐশ্বর্য সম্বন্ধে আগে জানবো, এক থেকে নয় স্কন্ধ পর্যন্ত ঐশ্বর্য বলা হচ্ছে ভগবানের। তারপরে দশম স্কন্ধে গিয়ে ভগবানের মাধুর্যের কথা বর্ণনা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ভগবানের ঐশ্বর্য আমরা জানতে না পারি, যতক্ষণ পর্যন্ত কি হয় ভগবানের মাধুর্য উপলব্ধি করতে পারি না, বরং কি হয় তখন অনধিকার চর্চা হয় সেখানে, এবং সেটা তখন বিক্রীতম ব্রজবধূ বিরধিন চ বিষ্ণুর সদ্ভান্বিতাশ্নু শৃণয়াদ অনুবিক্রী বর্ণয়েন্দিয়া। তো বলছেন যে ভগবান এবং গোপীদের মধ্যে লীলা বিলাস চলেছিল, কৃষ্ণ লীলা রাসলীলা, এটা হচ্ছে এমন কি হয় সেটা শ্রবণ করলে হৃদয়ের সমস্ত কাম দূরীভূত হয়, সমস্ত কলুষ দূরীভূত হয়। কিন্তু কখন সেটা দূরীভূত হয়? যথাযথভাবে শ্রবণ করে, পরম্পরা ধারাবাহিকভাবে শ্রবণ করলে তখন পরম্পরা, আর না হলে কি হবে, যেটা ঔষধ রূপে কাজ করবে ওটাই বিষ হয়ে যায়, সেটাই বিষ হয়ে যায়। ভক্তি সিদ্ধান্ত সহিতা করে একজন শিষ্য ছিলেন, জনের সময় দেখা যায় যেমন আমাদের একজন ভক্ত এসছে, আমি নবদ্বীপে গেছিলাম আমরা ঘুরতে, তো উনি গেছেন সোনার গৌরাঙ্গ মন্দির আছে না নবদ্বীপে, সেখানে বুস্টল আছে, তো গিয়ে উনি খুঁজছে উজ্জ্বল নীলমণি বই খুঁজছেন, উজ্জ্বল নীলমণি বইটা আছে নাকি দেখুন দেখান, তো দেখছেন, বলে আপনি এটা কেন দেখছেন প্রভু? বলছে না একটু যখন বয়স টয়স হবে বসে বসে পড়বো, একটু নিয়ে রাখি এখন। উজ্জ্বল নীলমণি মাধুর্য রস সরাসরি ভগবান এবং গোপীদের রাধারানীদের, রাধারানী এবং গোপীদের অন্তরঙ্গ লীলা, উজ্জ্বল নীলমণি, বিদগ্ধ মাধব, ললিত মাধব, এই সমস্ত গ্রন্থগুলি, কৃষ্ণ ভাবনা অমৃত, এই সমস্ত গ্রন্থগুলি আছে। অনেক সময় দেখা যায় এই এই প্রবণতা চলে আসে ভক্তদের মধ্যে, তারা সরাসরি ওই মাধুর্য লীলায় প্রবেশ করে পড়তে চায়, কিন্তু এটা হচ্ছে অনধিকার চর্চা। তো ভক্তি সিদ্ধান্ত সহিতাকর একজন শিষ্য ছিলেন, খুব অন্তরঙ্গ ছিলেন শিষ্য, এবং তিনি ভক্তিমোহন ঠাকুরের সময় থেকে ছিলেন, ভক্তিমোহন ঠাকুরের সেবা করতেন, পরে ভক্তিদান শরীর ঠাকুরের শিষ্য হন। তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি সবাইকে আপনি করে কথা বলতেন, তার সমস্ত শিষ্যদেরকে আপনি করে কথা বলতেন, কেবল কয়েকজন ভক্তকে তিনি তুমি করে বলতেন, তার মধ্যে তিনি ছিলেন একজন। আর এই শিষ্য উনিও ভক্তিদানের সরস্বতী ঠাকুরকে তুমি করে বলতেন, সেরকম সম্পর্ক ছিল তার গুরু শিষ্যের মধ্যে, এত অন্তরঙ্গ ছিলেন। ভক্তিদান শরীর ঠাকুর তাকে বলছেন কয়েকবার তুমি সন্ন্যাস নাও, তিনি বলছেন না এখন না এসে। তো তিনি তখন এই রূপকোষের উজ্জ্বল নীলমণি গ্রন্থ পড়ছিলেন, ভক্তিদান ঠাকুর না করেছেন তাকে পড়তে, এটা তিনি পড়েছেন, কিছুদিন পরে তিনি আশ্রম পরিত্যাগ করেন, গিয়ে তিনি গৃহস্থ হয়ে যান। তো তখন ভক্তিদান ঠাকুর খুব কষ্ট পেয়েছিলেন সেটা দিয়ে, তিনি তখন শেষের থেকে উইল লিখেন না, উইল লিখে বা ইয়ে লিখে, উইলকে কি বলে বাংলায়, ইউ লাস্ট কার আপনার শেষ শেষ কি বক্তব্য, শয্যাশায়ী কোনো ব্যক্তি তার শেষ বক্তব্য লিখে, তার শেষ কথাগুলো লিখে রাখে, ডকুমেন্টেশন ডকুমেন্ট করে রেখে। তো সেখানে তিনি লিখছেন গৌড়ীয় মঠের মধ্যে লিখছেন, সেখানে তিনি লিখছেন পরমানন্দ বিদ্যাবিনোদ তার নাম ছিল, হ্যাঁ যে তুমি আমার প্রতি আরো কৃপালু হওয়া উচিত ছিল, তুমি আমার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত, তুমি আমার প্রতি ভালো আচরণ করোনি, তো ছিল ভক্তি, হ্যাঁ তোমার আমার প্রতি আরো সহানুভূতিশীল হওয়া উচিত ছিল। তিনি তাকে বলছিলেন তোমার এরকম করা উচিত হয়নি, তিনি খুব আঘাত পেয়েছিলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছিলেন। তো মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব আঘাত পেয়েছিলেন তারপর ওই ইয়ের পরে, বা ওই তিনি দুঃখ পেয়েছিলেন যে এরকম করা উচিত হয়নি। যাই হোক, তো মূল কথা হচ্ছে এরকম একজন উন্নত একজন ভক্ত ছিলেন তিনি, এরকম একজন উন্নত ভক্ত ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, খুব অন্তরঙ্গ ছিলেন। একবার তিনি আর একজন ভক্তকে নিয়ে যাত্রা দেখতে গিয়েছেন, যাত্রা নাটক, ওই যাত্রা হতো না গ্রামে, তো ওটা দেখতে গেছে। তো যে ভক্তকে নিয়ে গেছেন দেখতে, ওনার আসার পরে ভক্তিদান সরস্বতী ঠাকুর ওই ভক্ত খুব তিরস্কার, তুমি কেন যাত্রা দেখতে গিয়েছো, যাত্রা মনে করে মুভি দেখতে গিয়েছে, কোনো সিনেমা হলে চলে গেছে এরকম, তুমি কেন ওখানে গেছো? তো বলছে গুরুদেব গুরুমাজ আমি যাইনি, উনি আমাকে নিয়ে গেছেন। বলছে উনি যেতে পারে, উনি যেকোনো যেকোনো জায়গায় যেতে পারে, ওনার কোনো সমস্যা নেই, আমি ওনাকে সেই অনুমতি দিয়ে দিই, তুমি তুমি যাবে না, তোমার জন্য না সেটা, সেরকম। তো এই জন্য অনেক সময় হয় এরকম দেখা যায়, একজন রাধেশ্যাম প্রভু বলছিলেন রিসেন্টলি, কথা বলছিলাম এই তোমাসে, প্রভু বলছিলেন এরকম পুনেতে একজন ব্রহ্মচারী ছিল, তো তারপর কিছুদিন পরে সেই ব্রহ্মচারী আশ্রম ত্যাগ করে চলে যায়। তো তখন যার তার লোকারে গিয়ে দেখা যায় কি এরকম বিশ কুড়ি পঁচিশটা এরকম সব রাধাকৃষ্ণ অন্তরঙ্গ লীলা সম্বন্ধিত গ্রন্থগুলি আছে, বৃন্দাবনের প্রতিবার যেত সে এবং সেখান থেকে ওই ওইগুলো বই সব কিনে আনত। এই জন্য আমরা অন্যান্য আচার্যদের গ্রন্থ পড়তে পারি, অন্যান্য আচার্য গ্রন্থের পড়তে পারি, কিন্তু আমাদের সবসময় সিদ্ধান্ত যেগুলি বলতেন সেগুলি আমাদের, সেগুলিতে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত। আচার্যরা যে যেমন ওই যে গ্রন্থগুলি এগুলি আমাদের জন্য লিখেননি, সহজ কথা এগুলি আমাদের জন্য লিখেন, রূপ গোস্বামী পাদ তিনি বিদগ্ধ মত লিখতেন, আমাদের জন্য লিখেননি। ওরা হচ্ছে গোস্বামী তার এই গ্রন্থগুলি একে অন্যের জন্য লিখতেন, একজন আরেকজনের জন্য লিখতেন, আরেকজনের প্রীতিবিধানের জন্য লিখতেন, তাদের মধ্যে পরস্পরের মধ্যে। এই জন্য আরও অনেক গ্রন্থ ছিল এরকম, পরবর্তী একটা গ্রন্থ সমাধিগুলোকে সমাধি দেওয়া হয়, সমস্ত কিছু সবার জন্য নয়, সবার জন্য নয়। বরং কেউ যদি হৃদয় যদি শুদ্ধ না হয় কারো, সে যদি রাধা রাধা কৃষ্ণ অন্তরঙ্গ দিয়ে শ্রবণ করতে যায়, তখন তার এটা বরং হিতে বিপরীত হতে পারে, হিতে বিপরীত হতে পারে। অনেক সময় হয় না, আমরা যেমন পড়ছি দশম স্কন্ধ পড়ছি বা কৃষ্ণ বই পড়ছি, রাসলীলার কথা পড়ছি, বা অনেক সময় দেখা যায় অনেক বক্তা খুব রসিকভাবে বলা শুরু করেন, কিন্তু ওই সমস্ত কথা জনসম্মুখে আলোচনা করার জন্য না। ভক্তির সামনে তো সিন্ধুও, সেখানে অনেক কিছু আছে। প্রভুপাদ বলছেন এই সমস্ত কিছু ক্লাসে এত আলোচনা করার প্রয়োজন নেই, এত আলোচনা ব্রিটিশ আলোচনা করেছে, কেউ পড়তে পারে, নিজেরা পড়তে পারে, পড়ে নিক, প্রভুপাদ সেরকম করে দিয়েছেন আমাদের, কিন্তু আলোচনা করার প্রয়োজন নেই। তোমরা রামানন্দরে অনেকে খুবিয়ে রামানন্দর কথা, রামানন্দ রায় সংবাদ, ঠিক আছে, রামানন্দের শুরুর দিকে বলছিলেন ভক্তির গুরুত্ব বলছেন, ততটুকু পর্যন্ত ঠিক আছে। তারপরে যখন উজ্জ্বল রসে প্রবেশ করেন, অনেকে আছেন ওইটাকে আরো গভীরভাবে বর্ণনা করার চেষ্টা করেন, ওইটাকে দেখি ওটা কি আছে ওখানে, বেনুগীত বা এই সেই ভগবত গীতি শুনছে না কেউ, বেনুগীত কখন শুনবে? ভগবত গীতি শোনার চেষ্টা করছেন আর সবাই বেনুগীতের প্রতি আকৃষ্ট হচ্ছে। একজন ভক্তের বলছিলেন যে ভগবান যে বাঁশি বাজাতেন, বেনু বাজাতেন না, ভগবানের যে অধর ঠোঁট দিয়ে যে বাঁশি বাজাতেন, অধরামৃত, গোপীরা সেই বাঁশিকে তারা অভিশাপ দিচ্ছেন, বলছে এই বাঁশি হচ্ছে আমাদের শত্রু। কেন শত্রু? না, একে তো সে সবসময় কৃষ্ণের সাথে আছে, সে কৃষ্ণের অধরামৃত পান করছে, তার উপর সে শব্দ করে বাঁশি, বাঁশির শব্দে আমাকে আমাদেরকে আরো খোঁচা দিচ্ছে, খোঁচা দেয় না অনেক সময়, দেখো আমি কত মহান, তোমার তোমার তোমরা এই জিনিসটা পাওনি আমি পাচ্ছি, খোঁচা দেয় না তো বাঁশি আমাদের খোঁচা দিচ্ছে, সে একে তো কৃষ্ণের অধরামৃত পান করছে, আমাদের খোঁচা দিচ্ছে, সে কৃষ্ণের অধরামৃত ইয়ে করছে। তো রাধারানী গোপীরা বলছেন এই বাঁশি তো বাঁশি, যে বাঁশি তো বাঁশের বাঁশির, যে বাঁশ থেকে জন্ম নিয়েছে, বাঁশি তো বাঁশ দিয়ে বানায় না, যে বাঁশ থেকে জন্মগ্রহণ করছে, সেই বাঁশটা হচ্ছে মহান, সে বাঁশের জন্ম সার্থক হয়ে গেছে, এরকম বলছেন। তো কৃষ্ণ যেই ঠোঁট দিয়ে বাঁশি, অদর দিয়ে বাঁশি বাজিয়েছে, সে একই অদর দিয়ে ভগবদ্ গীতা বলেছেন, যে ঠোঁট দিয়ে তিনি বাঁশি বাজিয়েছিলেন সেই ঠোঁট দিয়ে তিনি ভগবদ্ গীতাও বলেছেন। আমাদের জন্য আগে এই ভগবদ্ গীতা গ্রহণ করা উচিত, তারপর তখন সেই বাঁশির সেই শব্দ শুনতে পাবো আমরা, সেই বাঁশির শব্দ আমরা অনুধাবন করতে পারবো, যা আমাদের আকর্ষণ করতে পারে আমাদের। সেজন্য এই বিষয়টা আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমাদের সাবধান থাকা উচিত যে আমরা যখন ভগবানের ঐশ্বর্য জ্ঞানের গুরুত্ব কী, ভগবানের ঐশ্বর্য জ্ঞান ঐশ্বর্য সম্বন্ধে শ্রবণ না করে যথাযথভাবে তো আমরা মাধুর্যটা অনুধাবন করতে পারবো না। সেটা প্রভুপাদ বারবার তার ভাগবত মেয়ে ভগবত গীতায় তাৎপর্যে বারবার তিনি এই জিনিসটি প্রতিষ্ঠা করছেন। সেটাই বলছে, সেই জন্য প্রভুপাদ বলছিলেন যেমন চৈতন্য চরিতামৃত না পড়তে বলছিলেন সরাসরি, যে সরাসরি চৈতন্য চরিতামৃত পড়ো না, চৈতন্য চরিতামৃত হচ্ছে কি, পিএইচডি কোর্স, আগে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত। কারণ হচ্ছে কি, কারণ যদি আগে ভগবান মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার না করে কেউ, বুঝতে না পারে, তাহলে সে চৈতন্য চরিতামৃত পড়ে বুঝতে পারবে না, বরং এখানে তার অপরাধ হতে পারে। তো মূলত বাঙালিরা পড়তে পারে, প্রভুপাদ সেই দৃষ্টিকোণ থেকে বলেছিলেন চৈতন্য চরিতামৃত, কিন্তু আগে ভগবান সম্বন্ধে আগে জানার চেষ্টা করো, তারপরে ভগবান অন্তরঙ্গ দিলে জানতে পারে। তো অনেকে আবার এরকম না যে চৈতন্য চরিতা পড়বই না আমরা, রেখে দেব, এরকম না, অনেক ভক্ত এরকম, অনেক সিনিয়র ভক্ত বলছেন আমি এখন চৈতন্য চরিতা পড়ি না, আমি আগে গীতা ভাগ্য শেষ না করে চৈতন্য চরিতা টাচ করবো না, চৈতন্য চরিতা পড়তে পারি আমরা মহাপ্রভুর কথা, কিন্তু মূলত যেহেতু বাঙালিরা মহাপ্রভুকে জানেন, মহাপ্রভুকে ভগবান রূপে গ্রহণ করেন, অর্থাৎ মহাপ্রভু যে ভগবান, কখন চৈতন্য চরিতামৃত পড়বো না আমরা, যদি মহাপ্রভু যে চৈতন্য মহাপ্রভু যে ভগবান কৃষ্ণ একই, যদি আমাদের কোনো সন্দেহ থেকে থাকে চৈতন্য চরিতামৃত পড়বেন না, আর যদি কোনো সন্দেহ না থাকে চৈতন্য চরিতামৃত পড়তে পারেন। তো এখন ভগবান তার বিভূতি সম্বন্ধে বলা শুরু করছেন, আমি এই আমি সেই, সেগুলো আমরা পড়ে যাই, পুরী থেকে পড়ুন।
আদি মধ্য অন্ত, পরেটা
চব্বিশ বাদ গেছে।
ব্যক্তিদের মধ্যে আমি প্রহ্লাদ, পশুদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, পাখিদের মধ্যে আমি
বিনতাত্মনায়ক।
একাংশেন স্থিত জগৎ অথবা বহু নদীতেন কিম জ্ঞাতেন অথবা অর্জুন বিশ্বব্যাহমিদম কৃষ্ণম একাংশ। আমি এই সমস্ত বিভূতিগুলো হচ্ছে আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে আমি বিস্তৃত হয়ে আছি, একটা অংশ। এতে বলা হচ্ছে একপাদ বিভূতি আর ত্রিপাদ বিভূতি। এই সমস্ত ভগবান বলছেন, জড়জগতের কথা বলছেন,
জড়জগতে ভগবান কীভাবে বিস্তার করেছেন নিজেকে, বিভূতি আছে তার ঐশ্বর্য, এটা দেখাচ্ছেন ভগবান। এটা হচ্ছে এক একপাদ বিভূতি, আর এর তিন গুণ হচ্ছে আধ্যাত্মিক জগৎ, চিন্ময় জগৎ। ভগবান এখানে অর্জুনকে বলছেন যে এই জগতে কোনো কিছু নিজস্ব ঐশ্বর্য, কোনো ঐশ্বর্য নেই, তাই তার পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই। আমাদের জানতে হবে যে সব কিছুরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হয়েছেন, তাই এই সমস্ত কিছুর সম্ভব হয়েছে। এই হচ্ছে মূল, এই এইগুলি জানা আমরা কীভাবে এইগুলি আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারি, যে এই সমস্ত কিছু জানার ফলে আমরা সবসময় ভগবানকে স্মরণ করতে পারি, এই বিভূতিগুলি দর্শন করে, এই বিভূতিগুলি দর্শন করে ভগবানকে স্মরণ করতে পারি, দিব্য বিভূতি সময়ের অন্ত নেই। তাই এই জন্য এই যে ভগবান বলছে বলবানের বল, বলবানের বল, কোনো ব্যক্তি বলবান হয়েছে মানে কি সহজে বলবান হয়নি, ভগবানের কৃপায় বলবান হয়েছে, তাকে মর্যাদা সময় কি সম্মান লাভ করেছে, সহজে সম্মান লাভ করেনি, কেউ ব্যক্তি কোনো পদমর্যাদা লাভ করেছে, কোনো সহজ কথা না, এটা এটা ভগবানের কৃপায় বা কোনো সুকৃতির ফলে লাভ করেছে, এটা করেছে, তাই তাকেও আমাদের সম্মান করা উচিত। যেমন যখন সনাতন গোস্বামী নবাব হুসেন শাহের প্রধানমন্ত্রী ছিলেন, সনাতন গোস্বামী তখন কী চিন্তা করলেন যে না আমি পরবর্তী মহাপ্রভুর কাছে তিনি আত্মসমর্পণ করবেন, মহাপ্রভুর কাছে চলে যাবেন, তিনি চিন্তা করলেন কি যে হুসেন শাহ তো আমাকে ভাইয়ের মতো দেখে স্নেহ করে, তাই আমাকে ছাড়তে চাইবে না সে, আমি যদি কোনো দোষ করি উল্টাপাল্টা করি তাহলে হয়তো আমাকে ছেড়ে দেবে, পরিত্যাগ করবে। তাই তিনি গেলেন না, তার রাজদরবারে গেলেন না কয়েকদিন, বললেন আমি অসুস্থ হয়ে গেছি বলে আসছেন না। এদিকে তিনি কিছু ব্রাহ্মণদেরকে নিয়ে বসে ভাগবত বিচার করছেন, ভাগবত আলোচনা করছেন, ভাগবত আলোচনা করছেন তিনি। তখন হুসেন শাহ একজন বৈদ্যকে পাঠালেন, ডাক্তারকে পাঠালেন, ডাক্তার এসে বললো না সনাতন উনি তো ঠিকই আছে, দবির খাস শাকর ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তখন হুসেন শাহ এসছেন, সে বলছে কী ব্যাপার, আমি ডাক্তারকে পাঠালাম, ডাক্তার বলছে ঠিকই আছে তুমি, কিন্তু তুমি আসছো না, বলছো ঠিক নেই। যখন সেই হুসেন শাহ যখন আসলেন ভিতরে, আসার সাথে সাথে সনাতন গোস্বামী ব্রাহ্মণের উঠে দাঁড়িয়ে সম্মান করলেন। তখন মহাপ্রভুপাদ সেখানে ব্যাখ্যা করছেন, তো উনি মুসলিম রাজা ছিলেন, তারপর সম্মান করেছে, এটা এমন এমন না যে শুধুমাত্র তারা রাজা ছিলেন বলে সম্মান করেছেন, ভিতর থেকে গালি দিচ্ছিলেন এমন না, বরং যেহেতু উনি রাজা বা নবাব, আর নবাব মানে হচ্ছে ভগবানের একটা শক্তি, সেই শক্তির তার একটা বিভূতি, সম্রাট, তাই তাকে আমাদের সম্মান করা উচিত, সম্মান করা উচিত তাকে সেই দৃষ্টিকোণ থেকে। তাই যে যে শক্তি লাভ করেছে, কেউ ভালো গাইতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, এটা ভগবানের শক্তি, ভগবানের বিভূতি, কারো ভালো বুদ্ধিমত্তা, যেটা ভগবানের বিভূতি, কারো ভালো মেধা আছে, ভগবানের বিভূতি, কে ভালো একটা কিছু করতে পারে, শক্তি আছে, ভগবানের বিভূতি। তো এইভাবে আমরা সব কিছুকে ভগবানের বিভূতি রূপে গ্রহণ করে, সমস্ত কিছু ভগবানের বিভূতি গ্রহণ করে, তখনই আমরা স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয়, নিজ ইষ্টদেব, এভাবে ইষ্টদেবের স্ফূর্তি হতে পারে, প্র্যাকটিসের মাধ্যমে, এই অভ্যাসের মাধ্যমে সব কিছুকে ভগবানের সাথে সংযুক্তভাবে দর্শন করা, ভগবানের ভক্ত, এটাই হচ্ছে ভগবানের ভক্তের মনোভাব, সব কিছুকে ভগবানের সাথে যুক্তভাবে দর্শন করে, স্বতন্ত্রভাবে কোনো কিছু গ্রহণ করেন না তিনি। একবার বলছিলেন একজন নাস্তিক ছিল, তো নাস্তিক ব্যক্তি, সে তার পাশে একজন বয়স্ক ব্যক্তি ছিল, ভগবানের ভক্ত ছিল সেই ব্যক্তি, বয়স্ক ভক্ত ছিল, তো সেই নাস্তিক ব্যক্তি আর ওই ভগবানের ভক্তের মধ্যে সবসময় ঝগড়া হতো, এ বলতো ভগবান নেই, আর এ বলতো না ভগবান আছেন, ভগবান হচ্ছেন সব কিছু, ঈশ্বর সব কিছু ভগবান দিচ্ছেন আমাদের। তো একদিন নাস্তিককে চিন্তা করলো, নাস্তিক চিন্তা করলো ঠিক আছে যে আজকে আমি একে শিক্ষা দেবো, শিক্ষা দেবো, কী শিক্ষা দেবো, সে করলো কি বাজারে গিয়ে চাল ডাল সবজি আলু টমেটো যা পাওয়া যায়, লবণ টবণ সব কিনলো, বস্তার মধ্যে ভরে নিল, নিয়ে এসে সকালবেলা ওই ভক্তটা ঘুম থেকে ওঠার আগে তার ঘরের বাইরে রেখে দিল সমস্ত কিছু, তরি তরকারি সব রেখে দিয়েছে, এবং পরে গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে আছে দেখছে কি হয়। যখন সেই ভক্ত বেরিয়ে এসছে ঘর থেকে, সকাল দরজা খুলে দেখলো, দেখলে আর তার ঘরের সামনে সব চাল ডাল সব কিছু রাখা আছে, বললো বা 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 বা, বললো হে ভগবান আপনার কি কৃপা, আপনি কত কৃপালু, না চাই দিয়ে আপনি কিছু দিয়ে দিয়েছেন আমাকে, আমি চাইনি তারপর আপনি দিয়ে দিয়েছেন, আপনার কি কৃপা, আপনি আমার প্রতি এত কৃপালু। তো আমাদের এই নাস্তিক মহাশয় দেখছিল তখন এত কিছু, তো সে এখন বেরিয়ে এলো, এসে হাসতে লাগলো, বললো এই দেখো তুমি যে মূর্খ এটা হচ্ছে তোমার এর প্রমাণ, ভগবান টগবান কেউ নেই, ভগবান এটা দেননি, এটা আমি এসে দিয়েছি, এটা তোমাকে আমি বাজারে গিয়েছি, আমি আমার পকেট থেকে টাকা খরচ করে চাল ডাল সবজি সব কিনেছি, আমি মাথায় করে বয়ে নিয়ে এসেছি এখানে রেখেছি তোমার বাড়ির সামনে, দরজার সামনে, যদি ধন্যবাদ দিতে হয় আমাকে ধন্যবাদ দাও, ভগবান এখানে রাখেনি কিছু। তখন সে ভক্ত করলো কি আবার হাত তুলে বললো হে ভগবান আপনার কি অসীম লীলা, আপনি না তো আমাকে দিয়েছেন, বরং নাস্তিকের পকেট থেকে টাকা ভরিয়েছেন, নাস্তিকের কাঁধে করে বইয়ে নিয়ে এনেছেন, নাস্তিককে আমার সেবায় লাগিয়েছেন, আপনি নাস্তিককে আপনি আমার ভক্তের সেবায় লাগিয়েছেন, আপনার কি মানে বিশেষ লীলা? তো ভগবানের ভক্ত সবসময় সবকিছুতে ভগবানকে দর্শন করেছে, ভগবানের সাথে যুক্ত আছে। ইতি পরব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক বিভূতি যোগ নামক শ্রীমৎ ভগবদ্গীতার দশম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। এখানে ভক্তিবেদান্ত তাৎপর্য ভক্ত উপদেশটা বলছি। কোনো প্রশ্ন আছে এই অধ্যায়ে? ক্ষত্রিয়দের ক্ষত্রিয়দের মধ্যে অন্যতম, ক্ষত্রিয়দের মধ্যে অন্যতম। যেমন আপনি আপনি ভালো সিঙ্গার, ভালো গায়ক আপনি, তো সমস্ত গায়কদের মধ্যে বলছেন আমি লোকানন্দ প্রভু। আবার সেটাতে আপনি ভালো একজন বক্তাও বা ভালো একজন আপনি ম্যানেজার, তো ম্যানেজারদের মধ্যেও বলছেন উনি শ্রেষ্ঠ। দুটো ক্ষত্রিয়দের মধ্যেও প্রহ্লাদ মহারাজ ভালো শ্রেষ্ঠ। সাধারণত বলা হয় যে কীর্তি শ্রী এগুলো নারীত্বের প্রতীক, নারী শক্তির বা নারী বলে স্ত্রীলিঙ্গ বলা হচ্ছে। এই এই ব্যাকরণেও দেখবেন এই শব্দগুলো স্ত্রীলিঙ্গবাচক, ব্যাকরণেও এই কীর্তি শ্রী বাণী এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক। ধৃতি মানে হচ্ছে ধৈর্য, ধৃতি ধৈর্য, দৃঢ়ব্রত বা ধৃতিমান, ধৈর্য ধৈর্য মূলত বলা হচ্ছে ধীর। সেরকম কিছু বলছেন না, সেরকম কিছু বলছেন না। এই যে এখানে বলছেন প্রভুপাদ যে এখানে কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা এগুলো হচ্ছে ষাটটি ঐশ্বরের কথা বলো, এগুলো শ্রীলিঙ্গবাচক। কোন ব্যক্তি যখন ঐশ্বর্যগুলির মধ্যে সব কটি ধারণ করে তখন তিনি মহিমান্বিত হন, মহিমান্বিত হন, মহিমান্বিতা হন, তিনি মহিমান্বিত হলে মহিমান্বিতা অনুবাদ করা হচ্ছে, মহিমান্বিতা হন। না পুরুষ ঠিক আছে, কিন্তু পুরুষের মধ্যে সে স্ত্রী যেই গুণটা থাকতে পারে, জাস্ট কথাটা বলেছে স্ত্রীলিঙ্গবাচক, যা হয়তো ব্যাকরণগতভাবে কিছু একটা বলতে পারেন ভগবান, যেহেতু প্রভুপাদ স্ত্রীলিঙ্গবাচক শব্দ, কিন্তু এটা এমন যে পুরুষদের মধ্যেই থাকবে, স্ত্রীদের মধ্যে থাকবে বা স্ত্রীদের মধ্যে থাকবে এরকম কিছু না। ধৃতি মানে হচ্ছে যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায় তাকে বলা হয় ধৃতি, অর্থাৎ ধৈর্য। এই তাৎপর্যে বলছেন অস্থিরতাকে দমন করা যায় সেকে বলা হচ্ছে ধৈর্য, ধৃতি। আর কোনো প্রশ্ন আছে? এখানে কি বলা হচ্ছে? গঙ্গা, না গঙ্গা যমুনা সেটা দুটাই দুজনের শ্রেষ্ঠ, কিন্তু ভাগবত আমি প্রথম স্থলে দেখছিলাম আমরা, তো উপলব্ধারণ দিচ্ছেন কি একজন হচ্ছে দাসী আর একজন হচ্ছেন স্ত্রী পত্নী, তো এরকম বলা হচ্ছে। তো এরকম তার প্রভাব উদাহরণ দিচ্ছেন যে যখন গঙ্গার জল যখন একশো গুণা হাজার গুণ পবিত্র বলা হচ্ছে যমুনা, তো এটা প্রথম স্কন্ধের কোথায় শেষের দিকে বলা হচ্ছে, এটা তার পরে প্রভাত বলছে না। ওখানে বলা হচ্ছিল যে ভাগবতে বলা হচ্ছে পরীক্ষিত মনে গঙ্গার তীরে উপবেশন করলেন, তাৎপর্য প্রভুপাত বলছেন কেউ কেউ বলে পরীক্ষিত মনে যমুনার তীরে উপবেশন করেছিলেন, সেই ক্ষেত্রে বলা হচ্ছে। কারণ আমরা এখানে দেখতে পাই গঙ্গা যমুনা একসাথে বইছে এখানে মায়াপুরে, যে গঙ্গার দিয়ে যমুনা। আমি জানি না শুক্রাচার্যের বিষয়ে, হয়তো শুক্রাচার্য দক্ষ কবি ছিলেন, তার গুণ হিসেবে হয়তো দক্ষ কবিত্ব ছিল তার থাকতে পারে, অসুরদের গুরু সহজ কথা না, অসুরদের গুরু হয়েছিলেন এই জন্য বলতে পারেন তিনি শুক্রাচার্য হয়তো, বা কেউ কেউ বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন দিক আছে, বিভিন্ন পাঠ আছে, বিভিন্ন ভাগ আছে, কেউ কেউ কোনো কোনো ভাগের মধ্যে পারদর্শী। বৈদিকজ্ঞান পারদর্শী, হ্যাঁ শুক্রাচার্য সেদিক থেকে পণ্ডিত ছিলেন, তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন, তার জ্ঞান সেরকম ছিল। এবং কি বলা হতো যেমন অসুরদেরকে তিনি সুরক্ষা দিচ্ছিলেন, এটা সহজ কথা না। অসুরদেরকে সুরক্ষা দেয়া, কন্ট্রোল করা, এটা সহজ কথা না। তার সেরকম পাণ্ডিত্য তার শক্তি ছিল বলে তিনি করেছিলেন। তো তাই এই শক্তির কথা বলা হচ্ছে এখানে। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জগৎগুরু শিল প্রভুপাদ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরিপো।